exclusively on FusionBD.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি সবাইকে ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 তে। আমি আরজি সেতু আছি আপনার সাথে এবং আপনি শুনছেন এবিসি রেডিও 89.2 এফএম। শুরুতেই সবাইকে বিজয় শুভেচ্ছা জানাচ্ছি। বিজয় মাস এটা, যেই মাসে আমরা পেয়েছিলাম আমাদের কাঙ্ক্ষিত সেই বিজয়। শ্রদ্ধা জানাচ্ছি সেই সমস্ত শহীদদের প্রতি, সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি। মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ না করেও যারা মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যোদ্ধাদেরকে সব রকম সাহায্য করেছিলেন, আমরা জানি যে বিভিন্নভাবেই কিন্তু সব স্তরের মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। কেউ অস্ত্র হাতে করেছেন, কেউ অস্ত্র ছাড়া, যারা অস্ত্রধারী তাদেরকে সাহায্য করার জন্য করেছেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু আজকের আমাদের এই দেশ। আজকে এমন একজন অতিথি আমার সামনে রয়েছেন, মানে আমি বিশেষ করে গর্বিত এরকম একজন মুক্তিযোদ্ধা যারা আজকের এই দেশটাকে এনে দিয়েছেন, যাদের জন্য আমরা স্বাধীনভাবে বাঁচতে পারছি। একদম রুট লেভেল থেকে বললে যে আজকের এই অনুষ্ঠানটা আমরা শুনতে পারছি, এই অনুষ্ঠানটা আপনাদেরকে শোনানোর ব্যবস্থা করতে পারছি, এই দেশটা আছে সর্বোপরি তাদের জন্যই, মুক্তিযোদ্ধাদের জন্য। এমন একজন মানুষ যার কথা বলছিলাম, তিনি একজন মুক্তিযোদ্ধা, আজকে আমার সামনে রয়েছেন। তার জীবনের গল্পটা আজকে আপনারা শুনতে পাবেন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। যিনি রয়েছেন আমার সামনে, তার কাছে যাবার আগে যেগুলো আমি সবসময় বলি, যে একটা ফোন নম্বর রয়েছে, সবাই চান যে তার জীবনের গল্পটা এখানে উঠে আসুক, কারণ সবার জীবনেই কিন্তু এক একটা করে গল্প রয়েছে। আমরাও চাই আপনারা আমাদেরকে ফোন করুন। যে নম্বরটিতে ফোন করতে হবে সেটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি, 09613892892। এই নম্বরটিতে আপনি ফোন করুন এবং কিছু নির্দেশনা রয়েছে, সহজ নির্দেশনা, তারপরে আপনি ফোনটি রেকর্ড করুন, আমরাই আপনার সাথে যোগাযোগ করব। এছাড়া চাইলে আপনি ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। ফেসবুকের ঠিকানাটা হচ্ছে www.facebook.com/setu.abcradio। যিনি রয়েছেন মহান মুক্তিযোদ্ধা আমার সামনে রয়েছেন, আমি তার কাছ থেকেই তার নামটা জানতে চাই। চাচা, আপনার নামটা একটু বলবেন।
বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন খান।
জি, আলতাফ হোসেন খান রয়েছেন আমাদের সাথে। চাচা, আপনাকে শ্রদ্ধা জানাই প্রথমেই। আপনাদের মতো মুক্তিযোদ্ধাদের জন্যই আজকে আমাদের এই দেশ, আপনাদের জন্যই আমরা এখানে স্বাধীনভাবে বাঁচতে পারছি। চাচার এখন আনুমানিক বয়স কেমন?
61 বছর
বয়স চলে। তো মানে আপনার জীবনের গল্পটা আমরা চাই একেবারে ছোটবেলা থেকে, আপনার যেখান থেকে মনে পড়ে সেখান থেকে যদি একটু বলা শুরু করতেন।
আমি যখন পঞ্চম শ্রেণীর ছাত্র তখন তো পাকিস্তান ছিল।
জি।
তো বর্ষা শেষ হওয়ার পর, তো বর্ষা হয় না বাংলাদেশে, তো সেই সময় অনেক পানি হইত, পানি হওয়ার শেষে ভয়াবহ কলেরা হইত। কলেরা,
আচ্ছা,
এই সময় কলেরার ভ্যাকসিন তত একটা ছিল না,
এবং ওই সময় কলেরার প্রকোপটা
প্রকোপটা বেশি ছিল। তখন আমাদের বাড়িতেই এই কলেরার আক্রমণ করছে।
আচ্ছা, কত সালের কথা মনে পড়ে কি?
এটা মনে হয় 62 কি 63 যাই হোক, ওই বর্ষার শেষেই, তখন তো সাধারণত টিউবওয়েল ছিল না গ্রামে, নদীর পানি আমরা ব্যবহার করতাম। আমার আম্মা আসলো, আব্বা আসলো, সবাই, একটা গ্রামে একটা খালি টিউবওয়েল ছিল, প্রায় 300 বাড়ির মধ্যে একটা টিউবওয়েল ছিল। সবাই
কোন গ্রামে জন্ম আপনার চাচা, যেখানে বলছেন?
আমার জন্ম হয়েছে মাদারীপুর ডিস্ট্রিক্ট, বৃহত্তম ফরিদপুর আগে ছিল,
আচ্ছা,
মাদারীপুর ডিস্ট্রিক্ট শিবচর উপজেলা,
আচ্ছা,
যাদুয়ারচর গ্রাম, ইউনিয়ন বহেরাতলা। সেই সময় তো যোগাযোগ ব্যবস্থা তেমন একটা ছিল না, নৌকায় যাইতাম বেশি, হাড়া বেড়াই করতাম বেশি। তখন ওই পানি নামার পরেই ওই পানি তো আমরা পান করতাম, ওডিয়াতে বাসন দোলাই করতাম, পাক করত, ই করত, সমস্ত সবকিছু করত। ওখানে আমাদের বাড়িতে ফার্স্টে আমার ছোট এক ভাইয়ের ওই কলেরা হইল।
আচ্ছা, আপন ছোট ভাই?
আপন ছোট ভাই।
আচ্ছা, কয় ভাই বোন আপনারা?
5 বোন। বাবা এবার বিয়ে করছে। মোট আমরা হয়েছি 3 মার ঘরে আমরা 8 ভাই। তখন আমরা ছিলাম 3 ভাই, 3 ভাইয়ের মধ্যে 1 ভাই ওই কলেরা হইল, কলেরা মারা গেল। আমারও ওই হয়েছিল, ওই সময় টাইফয়েড হয়েছিল। টাইফয়েড যাই হোক, মারা যাওয়ার পর হইল 1 বোনের সাথে সাথেই, ওই লাশটা কবরস্থানে নিয়ে মারি দেওয়ার সাথে সাথে আবার আরেকজনের হয়তো, এইভাবে প্রায় ওই ওই কলেরায় আমার আম্মা মারা গেছে।
বোনের কি অবস্থা ছিল?
বোন ও মারা গেছে,
বোন
মারা গেছে।
কতদিন পর, মানে ভাই মারা যাওয়ার পর?
ওই একদিন পর পরেই,
একদিন পর পর,
একদিনে, অর্থাৎ শেষ রাত্রে, কলেরার ওই তো সময় শেষ রাত্রে।
আচ্ছা,
হ্যাঁ, শেষ রাত্রে ঘাট বমি করতো,
মানে একদম সময় দিত না,
সময় দিত না। হ্যাঁ,
আচ্ছা,
ওই ডাক্তার আসলে, এই সময় ডাক্তার এত ই ছিল না, ডাক্তার ছিল না এই গ্রামের, ওই যে উপজেলায় যে ডাক্তার আসলো ডিসপেন্সারি দিয়া ওই ওষুধপত্র ব্যস্ত, হেই ডাক্তারি আইসা। সেলাইনের সময় ব্যবস্থা মনে হয় ছিল না, সেলাইনের ব্যবস্থা ছিল না, ওই কি জানি ইংরেজি অনুযায়ী দিত ওষুধ খাওয়াই তো এই। হ্যাঁ, অনেক পর আমার মা মারা গেল।
মাও মারা গেল কি মানে খুব তাড়াতাড়ি, দুই তিন দিনের মধ্যে?
ওই একদিন পর।
আচ্ছা,
ভাই মারা গেল একদিন, পরের দিন মারা গেল আমার বোন।
আচ্ছা,
হ্যাঁ, পরের দিন মারা গেল আরো বোন, আরো বোন মারা গেল। তারপর আমার মা মারা গেল। মা করত কি, ওই যে পায়খানা প্রসাব করতো তো, ওইগুলি নিয়ে যাইয়া ও নদীতে যাইয়া ধোলাই গোসাই করত, ধোলাই ঠোলাই করে আনতো,
এবং তাতে করে সে কিন্তু আরো বেশি ক্ষতিগ্রস্ত,
বেশি ক্ষতি। ওই তখন আমার টাইফয়েড জ্বর।
আচ্ছা, আপনার টাইফয়েড?
আমার টাইফয়েড জ্বর। আমি ছিলাম তো বড়, মানে আমার এই সেবা যত্ন করবো না অধেরই ই করবো, সেবা যত্ন করবো, এটা আর
কেমন একটা অবস্থা,
কেমন একটা অবস্থা। ওই মানুষ ওই দিকটা কবরস্থানে যাইতে আছে, এই গোর করতে আছে, লোক জানাজা দিতে আছে, মারতে আছে, এই
এইরকমই চলতেছে না, এরকমই
চলতে পুরো গ্রামই।
মানুষ মারা যাচ্ছে, কবর খোঁড়া,
কবর খোঁড়া যাচ্ছে, আবার এসে আরেকজন মারা।
আচ্ছা,
সাত দিনের মতন এই,
মানে এটা একটা কেমন বিভীষি কাজ।
হ্যাঁ, সাত দিনের মতন চলছে। মা মারা গেল লাস্টের দিন, কারণ মা মারা গেছে ওই কাজের জন্যই আমার খুব সম্ভব। তখন তো একটা আইডিয়া ছিল না, তখন এখন বুঝতে পারছি।
তখন তো আপনি বুঝতেন, কেমন লাগলো চাচা যে বোনটা মরে গেল, আবার রাতে দেখলেন যে আরেক ভাই হইল?
আর আব্বা তো গেছে পাগল, অর্থাৎ
আব্বা নিজের বাতা নিজে বাইছে, কারণ সাতজন লোক যে সংসার মারা যায়
নাই, সে সংসারের যে প্রধান,
আবা পাগল হয়ে গেল। আমি আস্তে আস্তে ভালো হই, কিন্তু একটা বোন আসলো, বড় বোন আমার বড়।
আচ্ছা,
বোনটা বাচ্চা আসলো, বোনটার অসুখ হয় নাই, কিন্তু অন্য বোনের অসুখ হয়েছিল।
আচ্ছা,
বোনের কাছে আমার আশ্রয়।
আচ্ছা, মানে বাবা তো তখন এই সব কিছু দেখে পাগল হয়ে গেল, আর ঠিক রাখতে পারলো,
পাগল হয়ে তাদের এক মাসই সে পাগলের মতন।
আচ্ছা,
তখন শান্ত হয়ে গেল, অসুখ বিসুখ চলে গেল সবার গ্রামে, আর অন্য অন্য বাড়িতে।
কিন্তু অসুখ বিসুখ গেল, পুরো গ্রামকে ঠান্ডা করে একেবারে শেষ করে
শেষ করে গেল।
প্রিয় শ্রোতা, মানে আমি একটু বলি, সেখানে যে একজন মুক্তিযোদ্ধার জীবন কাহিনী আমরা শুনছি আজকে, ক্লাস ফাইভ থেকে গল্পটা শুরু হয়েছে। যুদ্ধ তো আসলে সে মুক্তিযুদ্ধ ঠিকই করেছে, কিন্তু জীবন যুদ্ধ দিয়েই সে শুরু করেছিল। জীবনটা আসলেই কল্পনার চেয়ে বেশি কিছু, জীবনটা আসলেই কিন্তু একটা যুদ্ধ। আজকে আমাদের এই আলতাফ হোসেন খানের জীবন গল্পে, অর্থাৎ মুক্তিযোদ্ধার জীবন গল্পে আমরা কোন দিকে যাব জানি না, শুধু পুরোটা সময় সাথেই থাকবেন, এতটুকু অনুরোধ। আচ্ছা আচ্ছা,
তারপরে গ্রাম তখন ঠান্ডা হয়ে গেল, আব্বাই আস্তে আস্তে মানসিক ইটা
ফিরে পাইল,
ফিরে পাইল। তখন সংসারের দিক, কোথায় চাল, কোথায় ডাল, এবং বর্ষা বন্যা হইতো, ধান চাল সব পানিতে নিয়ে যেত। এটাকে হাল ধরার জন্য আব্বাই তখন বিভিন্ন পদক্ষেপ নিল।
আব্বা কতদিন পর্যন্ত অসুস্থ ছিল?
প্রায়
মাসখানেক ছিল। তখন কিভাবে চলতেন সংসার?
তখন ওই তখন আমার ওই আত্মীয় স্বজন আসলো,
ওনারাই সাহায্য করতেন।
অন্য গ্রামে
বাবা কি করতেন, কাজকর্ম?
বাবা কৃষি কাজ করতো, মাদবর সদরি করতো, আবার মেম্বারও ছিল। ওই গ্রামের তো গণ্যমান্য পাঁচজনের মধ্যে একজন সে ছিল। পরে হেসে আস্তে আস্তে ধীরে সুস্থ মানসিক তার ফিরে আইলো, তখন ধীরে সুস্থ ওই কৃষি কাজের দিকটা আবার। এই সময় তো এক ইনকাম ছিল কৃষি কাজের উপরে, হ্যাঁ, বাইরে কোনো ইনকাম ছিল না আমাদের। হ্যাঁ, আমাদের কি প্রায় গ্রামেরই ছিল না, তো এক গ্রামের মধ্যে মেট্রিক পাস করে নাই, কলেজ ছিল না তো। তাই যাই হোক, আবার হাল ধরলো, হাল ধরার পর আমি লেখাপড়া করতে পারলাম, আমার আরেক ভাই লেখাপড়া ছেড়ে দিল।
আচ্ছা,
তিন ভাইয়ের মধ্যে এক ভাই মারা গেল, আরেক ভাই বাইছে।
আর বোন মারা গেল হচ্ছে?
বোন মারা গেছে একজন। মোটপাট মা আর বোন ভাই ব্রাদার নিয়ে প্রায় ছয় সাত জনের মতন মারা গেছিল ওই ওই আমাদের পরিবার। তারপরে বাবা হাল ধরলো, ওখানে সংসার কিভাবে চলবো, ছোট, আমি পুরি ফাইভ ইয়ার্স, আমার বোনটা একটু বড় আর কি, শিখছে না কি জানি, পরে সেভেন এরমি পড়তে
পারে
ভাই বোন আমরা। তারপরে ওই ছোট ভাইটা সমস্যার জন্য লেখাপড়া ছেড়ে দিল, ও কৃষি কাজ করে গেল। কৃষি কাজ করাতে দেখা যাচ্ছে বিভিন্ন দুর্যোগ হয়, বন্যা হয়, আমাদের ছয় মাসের যেই ধান হয়,
ছয় মাস আবার কাজ বন্ধ বা নষ্ট হয়ে গেছে,
ছয় মাসে ছয় মাস খেতে পারি। আগে তো আবার ইরি ধান ছিল না, ওই সময় হয়তো ধান বন্যা দুই মাস তিন মাস পর জ্যৈষ্ঠ আষাঢ় মাসে আমরা ধান কাটতাম, তো এত বিঘায় দশ মন বা আট মন এরকমই হইতো, ছয় মাস চলতো। আর ছয় মাস বিভিন্ন হাট বাজারে যে ব্যবসা করতো, মাল টাল কিনতো, কিনে পয়সা টাসা হইতো, ওই দাবার সংসার চলতো। তো আমরা লেখাপড়া করতেছি, স্কুলে হাই স্কুলে গেলাম, তখন বেতন কম ছিল, কম ছিল, পয়সার খুব মূল্য ছিল,
টাকার তো তখন অনেক মূল্য ছিল,
সাংঘাতিক। আমরা তো হাঁটিয়ে যেতাম, আমার বাড়ি থেকে ধরেন স্কুল উপজেলার পাশেই আমি, আমার হাঁটিয়ে যায় একটা নদী পার হইয়া যাইতো, তো তখন আব্বা আমাকে দুই আনা বা চারি আনা এরম দিত। পরীক্ষা দিতাম শিখছি যখন, তখন তো আন্দোলন শুরু হয়ে গেল, ছাত্ররা দেহি আন্দোলন।
কত সাল?
৬৬ ৬৬ দফা আন্দোলন দিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওইটা আমি বলতে
চাইছি।
বঙ্গবন্ধু যখন ওই ৬ দফা দিল, বঙ্গবন্ধু জেলে ছিল, জেলে থেকে বাইরে এনার পরে তো ওই ৬ দফা আন্দোলন দিল।
ওই সময় কি বুঝতেন দেশের অবস্থা যে চলতেছে একটা অরাজকতার মধ্যে
দিয়ে? বুঝতে পারতাম তখন তো, আমরা ধাপাই পড়তাম, আমরা ছোট থাকলেও ওই সিনিয়ররা যখন স্কুল বন্ধ করে লও, তাদের
আন্দোলন হচ্ছে,
আন্দোলন আছে না, আন্দোলনে এই জয় বাংলার স্লোগান অথবা ওই পদ্মা মেঘনা যমুনা বিভিন্ন ধরনের স্লোগান দিতাম, সিনিয়ররা যা বলতো তাই আমরা ওটা বলতাম। ৬৬ যে ৬ দফা আন্দোলন শুরু হয়, ৫৪টা আমি দেখি,
৫৪
হয় না ওটা বলা, কেন ওইটা তো আমাকে সিনিয়রের কাছে শুনছি। ৬৬টা খুব ভালো আমার মনে আছে, কেন আন্দোলনে ওই ছাত্রগোর সাথে যাইতাম, এক স্কুল থেকে আরো স্কুলে ছাত্রগো নিয়া, এক স্কুল থেকে আরো স্কুল অনেক দূর ছিল, যেগুলো হাই স্কুল গুলি।
তো ওই সময় কি করতেন চাচা আপনারা?
তখন লেখাপড়া করতাম।
লেখাপড়া করতেন মানে ওই যে এক স্কুল থেকে যাইতেন,
ওই যে স্লোগান দিতাম,
স্লোগান দিতাম,
হ্যাঁ, আইবের বিরুদ্ধে স্লোগান।
আচ্ছা,
তখন পুলিশ দাঁড়াই থাকতো বা পুলিশে মানা করতো অনেক সময়, বা পুলিশে
হামলা করতো না,
হ্যাঁ, দাও দাও দিত। আমরা ছাত্র মানুষের সময় তো বুঝতাম না, আমাকে অ্যারেস্ট করবো না কি করবো, ওই ধরনের ওই জ্ঞানটা ছিল না।
বয়স কত? ১১-১২ বছর।
১১-১২ বছর এমনি হবে। এইভাবে চলতে হলো, ৬৬টি গেল, ৬৭টি গেল, তারপর তো আইয়ুব সরকার ও এর মধ্যে আবার যুদ্ধ হয়েছে, পাক ভারত যুদ্ধ হয়েছে, ৬৪তে না কি জানি যুদ্ধটা হয়েছে, পাক ভারত যুদ্ধ পাকিস্তানের, সেই সময় আন্দোলন সব বন্ধ হয়ে গেল, আন্দোলন বন্ধ হয়ে গেল, যুদ্ধ মানুষ
পাকিস্তান আর ভারতের মধ্যে,
ভারতের মধ্যে যুদ্ধ হয়েছিল, বিরাট যুদ্ধ হয়েছিল, কয়েকদিন ১৭-১৮ না ১৯-২০ দিন ছিল যুদ্ধ।
আচ্ছা, তখন তো আমরা পাকিস্তান, মানে তখন ভূখণ্ড পুরো পাকিস্তান,
হ্যাঁ, পুরো পাকিস্তান। ওই ৬৬টিতে যখন আবার শুরু করলো শেখ মুজিব জেলে থেকে বেড়ে, শেখ মুজিব আটকেই রাখছিল, হ্যাঁ, বঙ্গবন্ধু আটকেই রাখছিল, আটকানোর পর আবার ছাড়লো, মৌলানা ভাসানি আন্দোলন আন্দোলন করিয়া বা দেশের জনগণ আন্দোলন করিয়া তারা বাড়ি করলো, আন্দোলন করে যাই হোক বেরিয়েছে। যে ৬৬টি গেল, ৬৮টি গেল, তখন তো মার্শাল্লাহ শুরু, এত আন্দোলনের মধ্যে আয়ুব দিল মার্শাল্লাহ।
আচ্ছা, ৬৪ কতটুকু মনে আছে ওই সময় যে নির্বাচন, ওই সময় যে ঘটনা বলতেছিলেন আপনারা,
৬৬টি ৬ দফারটা বলতেছি,
৬৬টি ৬ দফার কতটুকু মনে আছে?
ওটা মোটামুটি আমার ভালোই মনে আছে, ৬ দফা আন্দোলনে এই কাগজপত্র লইয়া যায়, এটা লইয়া যায় ছাত্রকে বিভিন্ন চারিয়ানের কাগজ কিনি আটানা দিয়া, হ্যাঁ, এই ধরনের আমরা ওই আন্দোলনটা আমাদের ছাত্রদের যে কি দাবি দেওয়া ওইটাই এই আন্দোলনটা ওইটার মধ্যে ৬ দফার মধ্যে ছিল।
আচ্ছা,
আগুন জ্বালায় এটা জ্বালায় পাবলিক জ্বালাই দেয় চোর ডাকায় এটা জ্বালায়
মানে কোন
বিশৃঙ্খলা সৃষ্টি করতে হচ্ছে। আইব দিল মার্শাল্লাহ, মার্শাল্লাহ দিল মতন বঙ্গবন্ধু তো আবার অ্যারেস্ট করছে। ও মার্শাল্লাহ দিয়া করলো কি, যত গ্রাম গঞ্জ আছে কচুরি পানা কাশ মাস এটা ওইটা সমস্ত কিছু তোমরা পরিষ্কার করে আলাইবা, কিন্তু ভয় করতো সাংঘাতিক।
এটা উনি রেডিওতে বলছিলেন,
হ্যাঁ, রেডিওতে
পাকিস্তানের রাজধানী থেকে,
ইসলামাবাদ থেকে বলছিল। বলার পর সবাই আমরা আন্দোলন কিছুদিন থাইমে আসল।
আচ্ছা,
থামার পর আবার ওই ৬ দফার ভিত্তিতে আবার শুরু হয়েছে।
আচ্ছা,
এই আন্দোলন করতে করতে
ওই সময় তো একটু থামাই চাচা আপনাকে, ওই যে যখন উনি ইসলামাবাদ থেকে রেডিওতে অর্ডার দিল যে সব ঘাস পাতা পরিষ্কার করে ফেলো, ওটা তো ব্যাপক একটা সারা পড়ছিল বলে আমি শুনছি, যেটা সবাই যে যার মতো,
সবাই যা যার মতো ঘরে ঘরে বাইরে তোমার ওই সব পয় পরিষ্কার করিয়া লাগে।
এই পরিষ্কার করার অর্ডারটা দেওয়ার মানেটা কি, মানে এটা কি শুধুই পরিষ্কার পরিচ্ছন্নতা নাকি অন্য কোনো?
এটা পাবলিকের মনে হয় একটা ভালোর পথে দেখানোর জন্য, যে ওই আন্দোলন থেকে তারা জানি পাকিস্তানের দিকে বা শেখ মুজিবের বাদ দেওয়া জানি আমার দিকে আসে, আমার মনে হয় জানি এটা তাকে ওই জনসমর্থন নেওয়ার জন্য এই কাজটা করছে, হ্যাঁ, মনে হয় জানি, হ্যাঁ, জনসমর্থন করার এই জন্য এই কাজ। তার বাংলাদেশের মানুষ তো তখন ৭.৫ কোটি আসল, তারা চিন্তা ভাবনা হয়েছে আমাকে দেশ স্বাধীন হইব, শেখ মুজিব যা বলে তাই আমরা করব, হুম, আইব যাই করুক না কেন, আর্মি দিয়া বা মিলিটারি দিয়া বা ওই যে পুলিশ দিয়া কতটুকু আগুইতে
পারবো,
জনগণ আরো দাঁড়িয়ে গেছে। কিছুদিন করার পর আবার একটা অর্ডার দিল, যাদের সম্পদ আছে ধান যারা বেশি পায় 100 মন 200 মন 300 মন ধান, বললো যে ধান পাবলিকলি দিতে দিব,
মানে
সেচ করবে, সেচ করিয়া যারা গরিব আছে তাদেরকে দিবে। এটা জনসমর্থন নেওয়ার জন্য মনে হয় কাজটা।
সেটাই
এই সময় তো গ্রামে ধরেন আমাদের গ্রামে 300 পরিবার আছে, 300 পরিবারের মধ্যে 50 জন খুব ভালো আছে, বাৎসরিক ধান 200 মন 300 মন 100 মন পায়,
অর্থনৈতিকভাবে ভালো,
অর্থনৈতিকভাবে খুবই ভালো, আর বাদ বাহিত সবই দিন আনে দিন খায়। আমার মনে হয় ওইটার জন্যই এই আইয়ুব খান এটা চাল দিছে।
চাল ছিল
আন্দোলনটা থামানোর জন্য একটা কৌশল বাই করছে। তা আমরা ওই সময় দেখছি যে দান লইয়া দৌড়াদৌড়ি করতে আছে, এই বাড়িতে গুণ ওই বাড়িতে, আত্মীয় স্বজন আছে না, অল্প কিছু দান রাখিয়া বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে রাখতে আছে, কোন সময় পুলিশ আসে কোন সময় কি আসে শেষ করে। যাই হোক, এইভাবে শুরু করলো। শুরু করার পর এই আন্দোলন কিছুদিনের জন্য একটু
থামলো।
থামার পর আবার ওই 6-7 ব্যক্তিতে শুরু হইল।
প্রিয় শ্রোতা, আমরা এই মুহূর্তে একটা বিরতি নিচ্ছি। আমরা শুনছি আলতাফ হোসেন খানের জীবন গল্প, মুক্তিযোদ্ধার জীবন গল্প শুনছি, যার জীবনটা শুরু হয়েছে যুদ্ধের মধ্যে দিয়ে। একেবারে ছোটবেলায় তার ক্লাস 5 যখন পড়ত, তখন কলেরার প্রকোপে তার বাবা বেঁচে ছিলেন, বাবা পাগল হয়ে গেলেন, কারণ হচ্ছে তার মা মারা গেল, ভাই মারা গেল, বোন মারা গেল। তারপরে আমরা এখন আছি তার গল্পের মধ্যে দিয়ে, আমরা এখন 69-এর গণ অভ্যুত্থান সেই সময়টা আমরা এখন আছি। একটা ছোট বিরতি নিয়ে আমরা আবারও ফিরব কিছুক্ষণের মধ্যে। প্রিয় শ্রোতা, কোথাও যাবেন না, আপনি শুনছেন আপনার প্রিয় অনুষ্ঠান ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আর যে সেতু আছে আপনার সাথে, এবং আপনি চাইলে আমাদেরকে ফোন করতে পারেন, আপনার জীবন গল্পটা বলতে পারেন। নম্বরটি হচ্ছে 09613892892। আরও একবার বলছি 09613892892। এছাড়া চাইলে আপনি ফেসবুকেও যোগাযোগ করতে পারেন। ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/setu.abcradio। এই পেজটি আর যে সেতু নামে রয়েছে, আমি ঠিকানাটা আরো একবার বলছি www.facebook.com/setu.abcradio। পেজটি আর যে সেতু নামে আছে, আপনি এটাতে লাইক দিন, আমার মেম্বার হয়ে যান, এবং সেই পেজটির মাধ্যমেও আপনি পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে পারবেন, আমাদের পুরো টিমের সাথে যোগাযোগ করতে পারবেন। ওকে, ছোট একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার, দ্য বেটার। Close Up presents Hello 8920, Close Up, the closer, the better.
স্বাগত জানাচ্ছি প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আমি আরজে সেতু আছি, এবং আপনি শুনছেন ABC রেডিও 89.2 FM। প্রিয় শ্রোতা, আজকে আমাদের সাথে অতিথি রয়েছেন, অর্থাৎ যার জীবন গল্পটা আমরা শুনছি, তিনি একজন মুক্তিযোদ্ধা। আমি গর্বিত যে এমন একজন মানুষের সাথে আমি বসে আছি এবং আপনাদেরকে তার জীবনের গল্পটা আমি শোনাতে পারছি, এবং যাদের মতো মুক্তিযোদ্ধাদের জন্য আজকে আমাদেরই বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, আমরা কথা বলতে পারছি, নিজেদের মতো স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারছি, এরকম মানুষদের জন্যই মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন খান রয়েছেন আমার সাথে। আমি কথা না বাড়িয়ে তার কাছে চলে যাচ্ছি, কিন্তু একটা ব্যাপার আপনাদেরকে বলতে চাই। আপনারা চাইলে আমাদেরকে ফোন করতে পারেন, এখানে এসে আপনার জীবন গল্পটা বলতে পারেন, তার জন্য একটা ফোন নম্বর রয়েছে, নম্বরটি হচ্ছে 09613892892। আরও একবার জানাচ্ছি 09613892892। এখানে আপনি ফোন করুন, ছোট্ট একটা নির্দেশনা দেওয়া আছে, সেটা ফলো করে আপনার কথাটা রেকর্ড করুন। এছাড়া ফেসবুকেও আপনি যোগাযোগ করতে পারেন, ঠিকানাটা হচ্ছে www.facebook.com/setu.abcradio। আর যে সেতু নামে রয়েছে পেজটি, আপনি লাইক দিন এবং কানেক্টেড হয়ে যান, আর সেটার মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারেন। ওকে, আপনি যেখানে ছিলেন যে 69-এর গণ অভ্যুত্থানের সময় দুটো নতুন নতুন অর্ডার আসলো, যাতে করে মানুষ একটু আন্দোলন থেকে সরে যায়, তারপরে আবারও সেই আগে আন্দোলন শুরু
হলো। 69-এ যখন গণ অভ্যুত্থান হইল, অথমাতে এখান তার আইয়ুবের কাছে ক্ষমতা নিয়ে নিল, দিল নির্বাচন। নির্বাচন ঘোষণা দেওয়ার পরে তো সব নির্বাচনমুখী হয়ে গেল। তারপর নির্বাচন হলো, নির্বাচন হইল কোন 70-এ হয়েছে।
আচ্ছা,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক সংখ্যাগরিষ্ঠতা লাভ করলো।
আচ্ছা, নির্বাচনে
পার্লামেন্টারি যে সংসদ বসবে, ওই সময় কি জেনেছিল, সংসদে ডাইকা বিভিন্ন আলাপ আলোচনা ইয়াহিয়া খান শুরু করলো বঙ্গবন্ধুর সাথে।
আচ্ছা,
71-এর মনে হয় জানুয়ারি আইসে গেছে, খুব সম্ভব
মানে 70-এর শেষের দিকে
নির্বাচন হওয়ার পর, ওই জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত শুধু
বৈঠক।
আচ্ছা,
এখান ভুট্টু ঢাকা আসতো, সাথে আলাপ আলোচনা কি আলাপ আলোচনা পেপার পত্রিকায় আমরা যা জানতে পারলাম, আজকে এটা দিব এটা দিব এ করবো এ করবো, কিন্তু ক্ষমতা হস্তান্তর কোন
জনগণের দাবি কি ছিল?
জনগণের দাবি ছিল যে বঙ্গবন্ধুর কাছে ক্ষমতা হস্তান্তর করো। এটা ছিল কলম মার্চ মাস পর্যন্ত
আলোচনা,
মার্চ মাস ক্ষমতা হস্তান্তর করো। কিন্তু স্বাধীনতা আসছে তখন পরে, 7ই মার্চের পরে থেকে শুরু হয়েছে কলম এই স্বাধীনতার ইডিয়া। হ্যাঁ, 7ই মার্চে যে ভাষণটা
দিলেন,
মিটিং চলতে থাকলো, তালবাহানা দিয়া এইদিক দিয়ে মিটিং করে, ওইদিক দিয়ে পাকিস্তান থেকে সেনাবাহিনী আনতেছে গোপনে,
এটা গোপনে কেউ জানতো
না, জানতো না, গোপনে আনতেছে। বেশি ওই যে বাহিরে জাহাজটা সেনাবাহিনী চট্টগ্রামে আইসা গাড়ি ক্যান্টনমেন্টে, আর বাঙালি আর্মি যারা ছিল তারাও আস্তে আস্তে বুঝতে পারছে জিনিসটা, যে না ও তো ক্ষমতা ছাড়বে না। আর বাংলাদেশ থেকে যে আর্মির অফিসার আছে তাদের পাকিস্তান পোস্টিং করতে আছে।
আচ্ছা আচ্ছা, এটা কবে হয়েছে? 7ই মার্চের পরে চলতেছে প্রসেস,
এটা আগেই এখানে
যখন দেখলো যে বাঙালি উত্তেজিত
উত্তেজিত আর স্লোগান তো ঐতিহ্য,
এখানে
ছবি পুরায় পাকিস্তানের ওই ফ্ল্যাগ পরে এলাইছে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় এটা আমরাও করছি, যে আন্দোলন ছাত্র আন্দোলন করছি ওই সময়, আমরাও ছাত্র গহপুর বিভিন্ন ধরনের, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র গহপুর বিভিন্ন ধরনের গোলাগুলি শুরু করলো
ওই সময়।
ওই সময় হ্যাঁ, এটা এই উত্তেজনার মধ্যেই।
আচ্ছা,
তারপর 7ই মার্চে যখন ভাষণ দিল, আমি আসি নাই, না আসলো, আমার সাথে এক লোক ছিল, তার বাড়ি তো ঢাকা, সে বলল যে রেসকোর্স ময়দানে তো গাছ গাছা ছিল না, পুরোটা খোলাই ছিল,
খোলা ছিল,
কোন জায়গা বাকি ছিল না বলে লোকের
ছবি বা কিছু ভিডিও
ছবিতে দেখি, আমরা তো অতদূরকে আসতেও পাই না, এই সময় এরকম যোগাযোগ ছিল, লঞ্চ ছাড়া আর কোন ছিল না, তো আসারও সম্ভব হয় নাই, কিন্তু বুঝি সবকিছুই, আন্দোলন তো প্রত্যেক থানায় চলতেছে। হ্যাঁ, ডেলি ওই থানার সম্বন্ধে আন্দোলন করি, এহেন করি ওহেন করি, থানা তখন তো পাকিস্তানের আন্ডারে সব। তারপর 7ই মার্চে ভাষণ দিল, ভাষণ দেওয়ার পরেই শুরু হইল স্বাধীনতা সংগ্রাম। ভাষণ দেওয়ার পরেই এই আর্মি করল কি, বিভিন্ন উপজেলায় প্রত্যেকটা মহকুমায় আর কি, প্রত্যেকটা মহকুমায় ওই আর্মি দিয়ে দিল। আর আয়সা করল কি, বিভিন্ন উপজেলায় যাইয়া হিন্দুর উপর প্রথম অত্যাচার শুরু করলো, ঘর বাড়ি জ্বালাই দিল।
গ্রামে তখন আর্মি ঢুকে গেছিল,
আমাদের গ্রাম থেকে আর কি পাশের বাজারে ঢুকছিল।
আচ্ছা,
ওই সিটপুরটা বাজারে আসছিল,
মানে সব জায়গা ছড়া ছিটাই দিচ্ছিল,
সব ছড়া ছিটা সিটপুরে যাই, কি জানি গান পাউডার না কি জানি দিলেই দিয়ে ম্যাচের কাটি দেয় জল্লা শুরু করে এমনি। আমি আর গেলাম থানার পুলিশও এখানে গেছে, ওরা জ্বালাই পুরে চলে গেল গা, তারপর আমি গেলাম।
জ্বালাইপুরে কি দিছে, মানে মাঠ খেত নাকি
ঘরবাড়ি জ্বালায়? ঘরবাড়ি জ্বালায় দেয় বাজারে, হিন্দুদের উপর প্রথম অত্যাচার, নিজ চোখে দেখার জন্য গেলাম। তখন ওই একটা ধোয়া ছিল না, কলমা বাতাও, কলমা বাতাও, বিভিন্ন ধরনের নামটা করিয়া দেখতো, ই করে দেখতো, বিভিন্ন লঙ্গ করিয়া দেখতো। তা আমি টুপি বাঁধাই দিয়ে আরো কয়েকজন গেলাম, যে বর্ষাকাল এডিসির উড্ডা চালাইয়া দেখতে আছে, যাই ওই বাড়িতে আগুন দিব। পুলিশও আবার ওই ধরনের
দেখলেন, মানে যাই নিজের চোখে যেটা দেখলাম,
হ্যাঁ নিজের চোখে দেখলাম, যে পুড়িয়া কেউ গুলি করিয়া পেটে রাতরি বাতরি বাইরে চলে এসে দুইজন শুয়ে রয়েছে, হঠাৎ করে গুলি করিয়া আগুন দিয়া ওরা ওদের জায়গায় চলে গেল,
গুলি করে তারপর আবার পোড়ায় দিছে।
হ্যাঁ, পোড়ায় দিছে, পোড়ায় দিছে, মানুষ দূরে সেই করতে আছে ওই সাথে সাথে। তখন মনে করলাম আবার পুলিশও আবার, এই তোমরা এসো কি আরে, তোমরা এখানে মানে বিদ্যিছে তো, পুলিশ তো বাঙালি, ওরা তো আর কিছু কইব না আমাদের, আমরা দেখি কি ব্যবস্থা। একটা লোকের লাশ পড়িয়ে রয়েছে, লাশে দেখলো তো একটা মায়া মহব্বত থাকে,
সেটাই তো।
তখন মনে মনে করলাম যে হ্যাগো মারতে আসছে, আবার কালকে তো আমাদেরও তো যুবক শ্রেণী আছে, হ্যাঁ যুবক শ্রেণী পাইলে ওই ধরে,
তখন রটাই গেছে যুবক ছেলে যারা,
হ্যাঁ যুবক ছেলে, যুবক ছেলের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয়ে গেছে, এই যুবক তারা প্রথম ফার্স্টে আমরা গেছি, পরে আর ওরা আসলে আর আমরা যাইতাম না। যুবক শ্রেণী পাইলি বিভিন্ন কথা জিগিত, কিন্তু শিবসেন মুক্তিযোদ্ধা শুরু হয় নাই, শুরু মুক্তিযোদ্ধা ট্রেনিং করে আসে নাই, এটা ফার্স্টে
মানে
মার্চের দিক, 71 মার্চের দিক।
আচ্ছা, মার্চে মানে 25শে মার্চ তখন আসে নাই?
না,
25 মার্চে তো বেসিক্যালি যে হামলাটা হইল, তারপর
25শে মার্চের পরেই তো বড় বড় লিডার যারা আছে ওরা 25শে মার্চেই চলে গেছে গা, ভারতে চলে গেছে গা। ওরা তো বলছে কি, এক মাস মনে হয় 7 দিন বা 14 দিন ট্রেনিং দিয়ে অব ভিতরে পাড়াই।
আচ্ছা,
হ্যাঁ, এ পাড়ায়
মানে 7ই মার্চের ভাষণের পরেই সবাই ইন্ডিয়া গেছে ট্রেনিং এর জন্য,
ট্রেনিং এর জন্য পুরো শুরু হয়েছে।
এখন ওরা যুবক ছিলেন তালাশ করে সব গ্রামগঞ্জে যাইয়া আব্বা আমা জিজ্ঞেস করে মুক্তি কেয়া হয় বিভিন্ন ধরনের ই করত মুক্তি তোমার ছেলে কোথায় বুর্দ ভাষায় বলতো আর কি মুক্তি কেয়া হয় তো মুক্তি কেয়া হয় মুক্তি তাকে আমরা নিয়ে জানে গা এই সম্বন্ধে কথা বললা সে গেলে ওই তারপর আমরা
মুক্তি বাহিনীকে তখন মুক্তি বলেই
মুক্তি এমন অনেক গার্জিয়ান ধরে নিয়ে গেছে যদি শুনতো যে না ছেলে
ট্রেনিং এ
হয়ে গেছে ভারতে গেছে মার্চ মাসে চলতেছে ভাষণের পরই শুরু হয়েছে এগুলো অত্যাচারটা বেশি অত্যাচার ওই সময় না করতো যদি দরপাক না করতো তাহলে দেশ স্বাধীনে তার সময় লাগতো এই জিনিস সময় লাগতো যে যুবকরা তো ওই তাড়াতাড়ি এসে যাইতো না
ভারতে
ভারতে যাইতো না তখন আমরা 50-60 জনের মতন এক যুবকে কেউ 8-এ পড়ে কেউ 9-এ তখন আমি নবম শ্রেণীর ছাত্র তখন করলাম আর প্রায় 50-60 জনের মতন একসাথে
তখন কি পড়াশোনা করতে পারতেছিলেন এই দেশের এই অবস্থার মধ্যে
তখন তো প্রায় স্কুল বন্ধ হয়ে গেছে
এখন
50-60 জনের মতন আমরা একত্র করলাম তখন তো টাকার খুব অভাব টাকা পাবো কই তখন যাই বাড়িতে দান আসলো দান বিক্রি করলাম 15-20 টাকা করে মন এরকম হবে 20 টাকা পাইলাম একজন তো বিক্রি করেছি তো হেও রাখছে আবার কিছু আমি যাক বাপ মা যেন না শুনে দান বিক্রি করে দিচ্ছি
20 টাকা তো মেলা মূল্য এখনকার কত টাকার সময়
আর বহু টাকা এক মন দানের দাম ওখানে 1,000 টাকা 11,000 টাকা 20 টাকা সমান সমান 1,000 টাকা সেই ফিসটা নইয়া আরো আমার ক্লাস ফ্রেন্ড আছিল ও প্রায় 20-25 টাকার মতন আরো নিয়েছে 30 টাকা শুরু হইলো আজকে কলম যাইতে হইব কথা কয়ে থাকবি বাড়িতে কেউ না জানে ভারতে যাবো
ভারতে
এই মুক্তিযুদ্ধের কাহিনী শুরু
চেতনাটা কি করে আসলো চাচা ভিতরে ওই সময়ের ঘটনা দেখি
চেতনা আসছে এই জন্য ঘটনা যে মা বোনের ইজ্জত থাকতেছে
না
যুবতী মেয়ে ধরে নিয়ে যেত আমার সামনে বা আপনার সামনে একটা যুবতী মেয়ে ধরে নেয় আমার বোন বা এমুকের বোন এমুকের মা ধরে নিয়ে অন্যায় অত্যাচার করতো তখনই তো মানে মনে করছে না এই দেশ আমাদের স্বাধীন করতেই হবে হ্যাঁ আমাদের বাঁচাই তৈব তো আমাদের তো অস্ত্র নাই হাতিয়ার নাই আমরা কি করব এটা বাধা দেওয়ার জন্য তো অস্ত্র আনতে হবে
ট্রেনিং লাগবে কিছু
ট্রেনিং
খালি আছে বুকের মধ্যে
সাহস আছে হ্যাঁ
প্রিয় শ্রোতা এই যে বুকের মধ্যে সাহস যে বাঙালির সাহস মানে প্রচুর দেখেন যে আমরা আসলে কিন্তু সাহসী জাতি আমরা পারি না এমন কিছুই নাই একটা সুপ্রশিক্ষিত একটা দল তাদের সাথে যুদ্ধ করে আমরা বাঙালির আপামর জনসাধারণ পথে নেমে গেছিলাম আমরা যুদ্ধ করেছি আমার দেখা হয় না আমি তাদের দলে নিজেকে ফেলতেছি কারণ আমিও বাঙালি আমি গর্বিত বাঙালি শুধুমাত্র একটাই সম্বল ছিল সেটা হচ্ছে সাহস না ছিল পয়সা না ছিল ট্রেনিং না ছিল অস্ত্র কিছুই ছিল না কিন্তু তারপরেও দেখেন আজকে এই দেশ আমাদের সেই সাহসটাকে প্রসারিত করে তারা ট্রেনিং এর জন্য রেডি হলেন চাচা তারপরে
50-60 জন আমরা একত্র হইলাম এমন একটা স্থান দিলাম যেমন ওই স্থানে যাইয়া তারা সবাই থাকবে যার 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 বাড়ি থেকে ওই স্থানে যাবে কেউ বাপ আব্বা না জানে
কেউ যেন বাসায় না জানে
আশেপাশে যারা না জানে
তখন সবার বয়স কি মোটামুটি একই রকম
14-15 থেকে 20 বছর
বয়সের মধ্যেই সব
আর কিছু আছে 18-20 বছর যারা সিনিয়র সন্ধ্যা হয়ে গেল কারেন্ট নাই কিছু নেই বাতি নাই লাইট নাই অন্ধকারের মধ্যে গেলাম এমন একটা জায়গা নির্ধারণ করা হয়েছে
এখানে সবাই মিলিত হবো
সবাই মিলে
তখন কি আপনাদের গ্রাম কি পাকানাদার বাহিনীরা কি
যাইতো বা আমাদের পাশে আমলিকের এক নেতা ছিল তার বাড়িঘর জ্বালাই দিল
আচ্ছা আচ্ছা
আমলিক কি ওই যুবক পাইলেই ধরতো
ওরা কি ক্যাম্প করছিল আপনাদের গ্রামে নাকি
ক্যাম্প ওরা আসতো মহকুমা থেকে
গাড়িগুলো যখন আসতো আমরা যেটা ফিল্মে সিনেমায় দেখি যে ওই যে পাখানাদার এসে পড়ছে বুটের শব্দ ওই যে গাড়ির শব্দ এই ব্যাপারগুলো আপনি দেখছেন মানে ওই সময় হয়ে দেখতেন না
তখন তো মানুষের আমার তো নিরস্ত্র অস্ত্র নাই তখন যার যার ওই বাড়ি থেকে যার যার মেয়ে পুরুষ বা বাচ্চা কাচ্চা নিয়া এই এই গ্রাম থেকে অন্য গ্রামে
চলে যেত
তখন তো নদীর যাতায়াত বেশি আমাদের এলাকাটা আমি বলতেছি গাড়ি ঘোড়া রাস্তা কম নদী পথে আসতো বেশি এই সব তো মানুষ দৌড়দৌড়ি এইটা ওইটা নিজেরা আমরাও তো দৌড়দৌড়ি করিয়া নিরাপত্তা স্থানে যাইয়া চুপচাপ থাকতাম আবার ওই আয়সা করতো কি বাজারে উঠতো হিন্দুদের স্বর্ণর দোকান আছে না কদেরকে ধরিয়া বাইন্দা লঞ্চে নিয়েছে লঞ্চ আইন না ওই নদীটা চালাই গেছে ওই জায়গায় ফেলাই দিছে
আচ্ছা
5 জন ফেলাইছে 3 জন মারা গেছে 2 জন
বাইশে চলে আসে
কেমনে জানি বাইশে গেছে যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা মুসলমান আমাকে তো ছাড়তেছে না যাই হোক ওইগুলো ওই দৃশ্য দেখে আর আমাদের দেশে থাকার কোন ইচ্ছা নাই ভারতে যাবো ট্রেনিং দিব আমরা অস্ত্র নিয়ে আইসা এদের সাথে আমরা
যুদ্ধ করবো
60-65 জন লোক করতে করতে হইয়া নৌকা নিলাম নৌকা আবার রেডি থাকতো।
আচ্ছা, মানে তখন তো এই প্রসেস চলতেছে যে যাচ্ছে মানুষ,
মানুষ যাচ্ছে ওপারে, আবার শরণার্থী যাচ্ছে, হাজার হাজার শরণার্থী এত রাস্তায়, এমন কিছু আবার লোক আছে ওই শরণার্থী দইয়া কায় এই টাকা পয়সা যা পাইতো, ওই রাজাকার মাজাকার কিছু আছে না, ওরা কিছু ধরিয়া
যা পাইতো ছিনাই নিত।
তা আমরা নৌকায় যখন নামছি, যখন সন্ধ্যার সময় নৌকা উঠছি, ঠিক আছে আমরা শরণার্থী কিছু আছে, মহিলা যুবক মহিলা 15 বছর 16 বছর, মা বাবা ওরা বলে যে আপনাদের সাথে আমরা যাম।
আচ্ছা,
আমাদের সাথে যাই, আমরা যাব মুক্তিযোদ্ধা, তোমরা যাইবা ভাই, সামনে শুনি যে ধরিয়া মেয়ে নিয়ে যায়, এটা নিয়ে যায় রাজাকাররা, ঠিক আছে লও আমাদের সাথে। এটা হয়েছে গোপালগঞ্জ মধুখালী, যেখানটা গেছি আমরা মধুখালী নদীতে আমরা নৌকা ছাড়বো, ওইখানে আবার অনেক আছে হেল্প করতো, ওরা বলে দিত যে সামনে কোন রাজাকারের গাড়ি আছে, তোমরা এদিকটা না যায় এদিকটা যাই, তাদের যে নির্দেশটা আমরা পালন করতে। এর ভেতরে একটা বয়স্ক লোক, একটা মেয়ে 15-16 বছর বয়স নিয়েছে, যে বাবা রে এই মেয়েটা ওদের বাড়ি ঘর জ্বালাই দিছে সবকিছু, আর মা ও নাই বাবা ও নাই, মেয়েটা নয় যে মেয়েটা মুক্তিযোদ্ধায় যাবে,
মেয়েটা মুক্তিযোদ্ধায় যাবে, যুদ্ধ
কি করবো, আমাদের যে সিনিয়র আছে জিজ্ঞাসা করলো যে মুক্তিযোদ্ধা যাইতে পারবা, বাবা আমার কি বেরিয়ে পাইনি ভয়ে আইসে গেছে, আমি ভারতে যাবো, তাই ঠিক আছে লো।
শুধু নিরাপদে কি চাচা, ও তো যুদ্ধই করতে চাইছিল,
যুদ্ধ করতে,
এরকম কত মা বোন যে যুদ্ধ করছে আপনি জানেন,
অনেক অনেক অনেক, ও বললো যে আমি যুদ্ধ ট্রেনিং নিব যুদ্ধ করবো, তাহলে আমরা আমরা মনে যাক মহিলা আছে অসুবিধা কি লো, আর তোর কাছে পয়সা করি নাই, 50-60 জনে বাগজোগ করি খাওয়াই আর কি, সিরা আর গুড় ওরই সাথে
থাকতে,
ওরই খাইতাম, ওই কিন্তু রাস্তা রাস্তা পাওয়া যেত, আবার গামছার গিটে বানতাম আর আটতে আসছে খাইতেছে নৌকা থেকে নামে আটতে
আসছে, ইন্ডিয়া যাচ্ছে,
ইন্ডিয়া যাচ্ছি আর কি, ইন্ডিয়া যাওয়ার পথে তো অনেক লাশ দেখতেছি, এরে মানুষ কি লাশ নদীতে মারিয়া ফেলাই দিছে, বাসটা আছে
ফুলে উঠছে,
ফুলে উঠছে পুরুষ মহিলা আর কি কি অবস্থা করছে দুঃখে, এইগুলি দৃশ্যটা দেখতে স্যার যাইতে আসি, আর হাজার হাজার শরণার্থী যাইতে আসে, কত কষ্ট করতে আছে
দেখি আর কি,
নিজ চোখে দেখা, যাইতে 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 2 দিনে হাঁটলাম জয়সুর যাইলাম, রাস্তা তো হাঁটতে কদা এই পর্যন্ত কাদা হয়ে গেছে, বৃষ্টি নামতো ওই সময় বেশি, মুক্তিযোদ্ধার একটা দল পাইলাম, ওরা ট্রেনিং দেয়াইছে খুব সম্ভব ফার্স্ট ব্যাচ, অত ভারত কাছে তো ওরা যায় আসে, মাঝপথে সন্ধ্যা হয়ে গেল, মানে ওরা বললো যে ভাই তোমরা রাত্রে কই যাবা, তোমরা থাকবো এনে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, 2 দিন চিরা খাই না, চিরা খাই আর মুড়ি, নদীতে বা পানি যেন পাই ভিজেই রই, ওর এই খুললে আবার গুড়দা খাই, লাশ বাঁচতে আসে,
মানে কি জীবন, তাই না, বিভীষিকার একেবারে চূড়ান্ত পর্যায়ে।
গেলাম বললো যে ভাই তোমরা তোমার শেষ রাত্রে এখান থেকে রওনা দিবে,
আচ্ছা মানে যারা ফিরে আসলো প্রথম ব্যাচ, ওরা বললো,
ওরা বললো, অস্ত্র দেখলাম, তাহলে মনে মনে বললাম তো অন্য দল হইলে তো আমাকে ধরতো, জয় বাংলার লোকই,
জয় বাংলার লোক বলা হইতো,
হ্যাঁ জয় বাংলার লোক, জয় বাংলার লোক না বললে তো সমস্যা, ভারত ওই জয় বাংলার লোক, তাহলে ওখানে রইলাম, ওরা আবার পাক শাকের ব্যবস্থা করতে, এই ঘরে 5 জন খাইবা, এই ঘরে 5 জন খাইবা, হ্যাঁ
এটা কোথায় ব্যবস্থা হইলো,
এটা হচ্ছে যশোর,
যশোরে,
যশোরে শেষ রাত্রের দিক, এই মেয়েটাও আছে, মেয়েটা 2 জন 3 জনে ধরিয়া আটতে পারতেছে না, পাও ফুলিয়ে গেছে, সালোয়ার কামিজ ছিঁড়ে গেছে, টেইলার পাইছিল, বানাই দিল, বানাই দেওয়ার পর তারপর শেষ রাত্রের দিকে আমরা খাওয়া দাওয়া, ওই ভাত খাইলাম 3 দিন পর, মিষ্টি কুমড়া আছে না, মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দাপা গাইছিল, ওইলিয়া ভাত চাইডা পাইলে গল্প করে খাইয়া এই শেষ রাত্রের দিকে আবার রওনা দিই। কালীগঞ্জে একটা জায়গা আছে, কালীগঞ্জে আবার আর্মি থাকে, পাকিস্তানি বাহিনী, যে আমাকে গাইড করতে আছে ওই এলাকার লোকই বললো যে হেনে কালীগঞ্জে কলম, আমরা যেখান থেকে পারমো হেন থেকে কালীগঞ্জ শহরটা, ওখান থেকে ওরা রাস্তা রোড দিয়া টহল দেয়, রাত্রে পার হইতে হবে, শেষ রাত্রে পার হইতে হবে, ওরা সব লোক, আগে তো এটা বুঝতাম না, ওই সময় বুঝতাম না, করোলিন করিয়া ট্রেনিং এর পর বুঝি যে করোলিন করতে হয়, রাস্তা পার হইতে এক রাস্তা থেকে পার হইতে করোলিন করিয়া, তখন বললো যে এইভাবে তোমরা পার হবা, হঠাৎ করে হলো প্রায় 3-4 বাজে, কিছু লোক পার হয়েছি পার গেছি, কিছু লোক রাস্তার এপার আছে, হঠাৎ করে একটা গাড়ি আর্মির গাড়ি শব্দ পাইছে, এই মানুষ কে কোথায় যে গেল, আমরা ওভার পার হইয়া গেলাম, গা জমি ক্ষেত আছে আর কি, ফসল আছে, ওখানে যাইয়া বিভিন্ন জায়গায় বা পুষ্করণী মুষ্করণী ওরা যদি ফায়ার ঠার করে যদি, হ্যাঁ ওই আগে সিনিয়ররা বলে দিয়েছে ফায়ার ঠার করলে কোন একটা ডিফেন্স নিবা বা কোন জায়গায় নিবা, তখন আমরা বিভিন্ন জায়গায় পজিশন নিয়ে গেলাম। ওরা আর ওইখানে নামছে নামিয়ে দেখছে লোকজন আর পায় নাই, পিছিয়ে যারা আসলো পিছের দিক গেছে, রাত্রে অন্ধকারের মধ্যে আবার ওই গ্রামের দিক যায় নাই আর্মিতে। পরে একখানে হইলাম লোক আসলো দিন যখন ফর্স হয়েছে তখন আবার
সবাই মিলিত হয়েছে,
সবাই আবার মিলিত হয়েছে।
আচ্ছা, পালাইছিলেন কিভাবে পুরো রাতটা মানে তো আশ্রয় নিয়েছেন কিভাবে?
ওই যে অন্ধকারের রাত্র ফসল আছে খেতে, কালীগঞ্জের ওখানটা মাঠে আবার বিভিন্ন গাছ গাছ গর্ত পাইছি, গর্তের মধ্যে গেছি বা পুষ্করণী পাইছি, পুষ্করণীর পানি নাই ওইটার মধ্যেই ই করেছে, আবার পুষ্করণীর পানি আছে সাইডে যাইয়া শুয়ে গেছি। যাই হোক ফর্স হয়ে গেল, তারপর আবার হাঁটা ধরলাম, আস্তে আস্তে সব এগর তুললাম। অনেক জিজ্ঞেস করি যে চাঁদপাড়া বর্ডার কত দূর, চাঁদপাড়া দা ঢুকছিলাম না ফার্স্টে, বলতে আছে 3 মাইল বা 4 মাইল। হাঁটতে হাঁটতে 3 মাইল হাঁটার পর আবার কয়েকদিন আরো 3 মাইল আছে। যাই হোক হাঁটতে হাঁটতে কিন্তু ওই ধারে আবার আমাদের বাংলাদেশের কিছু লোক আর্মি এবং ভারতের আর্মি একত্রে মিললে ওরা ভারত থেকে বাংলাদেশের মধ্যে ঢুকে গেছে, মনে হয় শরণার্থীদের রিসিভ করে নিতেছে,
হ্যাঁ
বা মুক্তিযোদ্ধা যারা যাবে দেড়িয়ে একত্রে থাকি 50-60 জন মনে করে ওরা মুক্তিযোদ্ধা যাবে। যাই হোক পরের দিন রাত্রে প্রায় চাঁদপাড়া বর্ডারের কাছাকাছি আর্মির গাড়ি রাস্তা কাছা ইন্ডিয়ার আর্মির গাড়ি, মনে হয় ক্যাপ্টেন না মেজর হিসেবে তো র্যাঙ্ক ট্যাঙ্ক জানতাম না, যে অস্ত্র কমান্ডার তোমরা কোন হয়, তো আমরা যাওয়ার দেখছি জয় বাংলা হয়, জয় বাংলা জয় বাংলা এটার কোর্ট ছিল, জয় বাংলার লোক পাইলে ওরা রিসিভ করত। তখন ওই বলল গাড়ি তোট গা, আমরা 50-60 জন আরো কিছু লোক আসলো, এই 60-70 জন
বর্ডারে পৌঁছেছেন,
বর্ডারে পৌঁছে গেছি।
পুরোটা কি হাইটে আসলেন?
পুরা হাঁটছি, খালি বাড়ি থেকে যাওয়ার পর নৌকা পাইছিলাম, নৌকায় ওইখানে যে নামাই যে তোমার মধুমতি নদী পার, সেই সময়টা পানি সাংঘাতিক পানি, যে সময় আমরা গেছি ওই মধুমতি নদী পারে নামাই দিছে আর পুরাটা হাঁটা, জয়সর হাঁটছি, কালীগঞ্জে হাঁটছি, খুলনার পড়া তো কালীগঞ্জ,
কালীগঞ্জ 3-4 দিন লাগছে
জয়সর দিয়ে হাঁটতে 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 3-4 দিন লেগে গেছে গা, খাওয়া দাওয়া খেলে ওই এক বেলায় ভাত খাইছি, আসলো চিড়া আসলো আর গুড় আসলো ওটাই আমাকে খাওয়া, আর এই সময় খুদাও তো তোটা
লাগতো
না, সবাই তো যুব, সবার চিন্তা আসলো যে ভারতে যাব, মুক্তিযোদ্ধা যোগ দিব, ট্রেনিং দিব, অস্ত্র নিয়া মরবো কি না মরবো না, রাস্তায় মরিয়ে দিতে পারি, মরার চিন্তা ছিল না, মরার কোন চিন্তাই ছিল না, যে আমি যে কোনো সময় মারা যেতে পারি, পাকিস্তানের সেনাবাহিনী যে কোনো সময় আমাদের আক্রমণ করে মারতে পারে, ওই চিন্তাটাই ছিল না তখন। তখন ছিল যে দেশ স্বাধীন আমরা করবো কেমন, অস্ত্র নিয়ে আমো মা বোনের ইজ্জত কেমনি রক্ষা করবো, এটাই আমাদের ই ছিল, মূল লক্ষ্য ছিল। যাই হোক ওই আর্মির অফিসার আমাদের রিসিভ করলো, জয় বাংলা লোক হয়ে গা, হ্যাঁ জয় বাংলা হয়ে গা, নিয়ে গেল চাঁদপাড়া
ক্যাম্পে, নিয়ে গেল
ক্যাম্পে, নিয়ে গেল ক্যাম্পে, আমাদের নাম ওদের এই দায়িত্বটাই ছিল, ক্যাম্পে নামাই দিল।
ওকে প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আর একটা বিরতি আমরা নিচ্ছি, যে চিরা গুড় খাওয়া এক বেলা ভাত খাওয়া এই মানুষগুলো ক্যাম্পে পৌঁছাইলো, মানে ইন্ডিয়াতে পৌঁছাইলো, সেখানে ট্রেনিং করবে, তারপরে কি হবে এগুলো আমরা সবাই আবার ফিরে এসে জানতে পারব। বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন খান আছেন আমার সাথে, আপনি শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, আর যে সেতু আছে আপনার সাথে এবং এবিসি রেডিও 89.2 FM আপনি শুনছেন, কোথাও যাবেন না, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, এরপরেই আমরা ফিরে এসে আলতাফ হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন খানের গল্পে সরাসরি চলে যাব। তার জীবনযুদ্ধ আমরা বেসিক্যালি শুনছি, মুক্তিযুদ্ধের গল্প শুনছি, কিন্তু শুরুটা হয়েছিল এই গল্পের তার জীবনযুদ্ধ দিয়ে, এখনো পর্যন্ত হয়তো তিনি যুদ্ধ করছেন কিছুই আমরা জানি না, আমরা শুধু শুনব, আর আমি অনুরোধ করব পুরোটা সময় সাথে থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে।
Closeup presents Hello 8920. Closeup, the closer, the better. Closeup presents Hello 8920. Closeup, the closer, the better.
প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি সবাইকে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে, আমি আরজে সেতু আছি আপনার সাথে এবং আপনি শুনছেন আপনার প্রিয় রেডিও স্টেশন এবিসি রেডিও 89.2 FM। এবং আজকে আমরা যে জীবনের গল্পটা শুনছি সেটা আসলেই অন্যরকম। আমার সামনে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন খান। যুদ্ধের সময় ১৯৭১ তিনি যুদ্ধ করেছেন, পুরো ব্যাপারটা তার জীবনেরই অংশ, তার জীবনের সবচেয়ে বড় অংশ। একটু আগে উনি বলছিলেন আমাকে, দেশ স্বাধীন করেছি, কি পাইলাম কি পাইলাম না এটা ইম্পর্টেন্ট না, এটা জরুরি না, হাঁটতে পারছি ভাই স্বাধীনভাবে এটা হচ্ছে জরুরি। এই যে নিঃস্বার্থ একটা ব্যাপার, দেশটাকে স্বাধীন করে এনে এখন শেষ বয়স, এখন ৬১ বছর বয়স, স্বাধীন করেছে কিন্তু আমাদের জন্য। এই যে মহান মানুষটা, তার গল্পটা আজকে আমরা শুনছি, আমি শ্রদ্ধা অবনত, আমি তার সামনে বসে আছি, আমি গর্বিত। আমি তার গল্পে ফিরে যাচ্ছি যে তারা বর্ডার পার হলেন। আচ্ছা, বর্ডার তো পার হলেন, সেখান থেকে আবার প্লিজ,
ইন্ডিয়ান আর্মি আমাদের রিসিভ করলো, যারা মুক্তিযোদ্ধায় যাবে তাদের একটা ক্যাম্প ভিন্ন আর শরণার্থীদের ক্যাম্পটা ভিন্ন। আমরা ওই মুক্তিযোদ্ধার ক্যাম্পে আর কি জয়েন করলাম। আচ্ছা, তাই দেখো অনেক মুক্তিযোদ্ধা, প্রায় ১০০০ মতন মুক্তিযোদ্ধা অপেক্ষা করতে আছে ট্রেনিং এর জন্য। এর ভিতর আমরা গেছি, এরকম ডেলি ৫০০ যাইতে আছে, ৫০০ আসতে আছে। যাই হোক, রাত্রে ওখানে গেলাম, রাত্রের খাওয়া দাওয়ার হইল না। পরের দিন সকালবেলায় ভাত পাক করে ১০০০ লোকে, রাত করে আবার ৫০০ এসে যায়। এক বেলার বেশি ভাত আমরা খাইতে পারি না, ওরা একটা হিমশিম খেয়ে দিতে
বাংলাদেশ থেকে যাইতেছে,
অন্যত্র চলতে আছে, ওদের কাছে শুনি কি রে, আরে আজকে বাড়ি ঘর জ্বালাই দিছে, ও অমুকের বোনের লয়ে গেছে, অমুকের মায়ের ই করছে, সাংঘাতিক একটা খারাপ। এইভাবে প্রায় এক মাস হয়ে গেছে ছাপ্পাড়া ক্যাম্পে। এমনি হাতে খালি ট্রেনিং করায়, ট্রেনিং সেন্টার আবার ভারতে বিভিন্ন ক্যাম্পে থেকে রেকর্ডিং করে। তখন বললো যে ঠিক আছে, তোমরা ফরিদপুরের লোক কতজন আছে? ২০০০ মত লোক আছে, ফরিদপুর আছে, খুলনার আছে, বরিশালের আছে। আমাদের লিস্ট হয়ে গেল যে হায়ার ট্রেনিং এ যাই তৈব, ট্রেন লাগাইনি আছে, ট্রেনে যাবা, ২০০০ লোকের মতন হবে। এলাকার ই আছে না, গ্রুপ আছে না, ওই গ্রুপ অনুযায়ী আমরা ৫০-৬০ জন একটা এক ডাব্বাই উঠল, একটা করে রুটি দিল, ক্ষুধা তো ভেটে, এক রুটিতে কি হয়, টাকা যা ছিল তো শেষ হয়ে গেছে গা, সাতপাড়া ক্যাম্পে থাকতে।
আচ্ছা, এই যে ট্রেনিং সেন্টার যাচ্ছেন, একটু পিছনে ফেরাই, যে পিছনের চিন্তা কি, এখানে তো বাবা ছিল, ভাই বোনরা আরো ছিল,
মনে মনে হলে আল্লাহ তাদের বাঁচাই রাখে। আমাদের কথা হয়েছে যে বাবা মরুক, মা মরুক, যাই মরুক, তাদেরকে ধরে রাখা যাবে না, আমরা ট্রেনিং দেব, দেশে আসবো, ওদের সাথে আমরা যুদ্ধ করবো, দেশ আমাদের মুক্ত
করতেই হবে, একমাত্র
এটাই হয়েছে সবার,
আর কোন
আর কোন ই নেই। তারাও তো কান্দাগারি করছে যে আমার ছেলে কোথায় গেল, কি করলো।
এই হচ্ছে অবস্থা প্রিয় শ্রোতা, মানে ফ্যামিলি থেকে চলে যাওয়া, না জানিয়ে চলে যাওয়া। আমরা এখনো হয়তো আমরা পারবো, আমরা বাঙালি, সেই সাহসী জাতি, কিন্তু ওই সময় এই মানুষগুলো মাঝে মাঝে আমি ভাবি বুকের ভিতরে সেই ভালো লাগাটা কাজ করে যে আমরা সেই জাতি, সবকিছু রেখে আমরা চলে গেলাম শুধুমাত্র অনলি বিকজ অফ এই দেশটাকে বাঁচানোর জন্য। এই একটা মহান স্বার্থ যেই জাতির আছে, আমরা সেই জাতি, আমরা বাঙালি জাতি। এবং আমার সামনে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন খান। চাচা, তারপর বলেন আপনি।
তারপরে ট্রেনিং যাবে কোথায়, বীরভূম একটা প্রদেশ আছে, ওখানে যাওয়া থামছে যে তোমাদের নাম তৈব, গাড়িতে তোমাদের যাইতে হবে। কোথায় যাবো এটা আর বলে না, গাড়িতে ওঠো তোমরা, বহু গাড়ি লাগাইছে পাহাড়ের ভিতর দানিয়া, বিরাট ট্রেনিং সেন্টার আছে, ওখানে যায় দেখি তাবুটা নাই না,
আপনাদের থাকার জন্য,
থাকার জন্য একটা তাবুতে ১০ জন চলে যায়। এখন বুঝি যে আর্মি সিস্টেম, ট্রেনিং এর পর বুঝছি ১০টা উইং এ ভাগ করছে, ২০০ মুক্তিযোদ্ধা একটা উইং এ ছিল। তারপরে ওই যে প্লেট দিল, গামছা দিল, স্যান্ডেল দিল, এই আর্মির স্কেলে আমরা চলে গেলাম। হিন্দি কথা বলে তো প্রথম ফার্স্টে বুঝতাম না, পরে আস্তে আস্তে বুঝতে পারছি। ও এর মধ্যে আবার ওই মুজিব বাহিনীর লোক আসল, ওরা বাংলা বোঝে আবার হিন্দু বোঝে, ওরা আমাদেরকে গাইড করত, যে ওরা কি বলতো এই জিনিসটা ওরা বাংলায় আমাকে বলে দিত। এই শুরু হইল ট্রেনিং, খানা দানা বল টাইম মতন আমাদের, এই যে ট্রেনিং শুরু হইল সকালবেলায় উঠেই এই এক্সারসাইজ, ৪৫-৫০ মিনিটের মতো এক্সারসাইজ করাবো, নাস্তার একটা টাইম দিত, পুরি দিত আর চা চাই বেশি দিত, ওই খাইয়া আবার ট্রেনিং এ দিতাম। প্রথম দিল রাইফেল, ৩-০৩ রাইফেল আছে না, ওইগুলি প্রথম এ ধরলাম, রাইফেল হয় আপ ডাউন করতে করতে সপ্তাহে এই করাই,
মানে এমনি প্রথম জন দেখলেন, ধরলেন
প্রথম ধরলাম মতন, এটা এত ওজন কেমনে
ওজন
কেমনে কি করব, রাইফেলটা তো কম না, রাইফেল ট্রেনিং দিলাম, এসএমজি দিলাম, এসএলআর দিলাম, গ্রেনেড দিলাম, ৩৬ গ্রেনেড নাম পর্যন্ত দিনে দিতাম এই সমস্ত ট্রেনিং, আর রাত্রে নয় দিতে আবার গেরিলা কিভাবে তোমরা রাত্রে অপারেশন করবা। হ্যাঁ, আর এর মধ্যে সাদা মাদা তো আছেই, ট্রেনিং এর সময় তো আর মাপ নাই, যদি মাপ করে তো তো তুমি বাংলাদেশে যে যুদ্ধ করতে পারবা না।
সাজা কিরকম দিত?
সাজাটা দিত ওই গাছ মেসিয়াও, আবার ফরন রোল আছে, ফরন রোল মানে মাথা নিচে দিয়া সকালে ভোর চারটা উঠতাম, চারটা উঠে বিস্তার পড়তো ইকটি করিয়া পেলেটটা ওই বিস্তার উপরে বালিশের উপরে রাখিয়া, বালিশ তো ছিল না, বালিশ দিত না, ওইটার উপরে সুন্দর করিয়া ইনস্ট্রাক্টর আছে হে আবার ওটা চেক করতো, যার বিস্তার একটু খারাপ দেখতো তারে আবার ওইখানে প্যারেডে সাজা শুরু। এইভাবে ট্রেনিং শুরু হইলো, রাত্রে হইলো গেরিলা দিনে হা এই পাহাড়ের রাস্তা হাঁটতে 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 অস্ত্র সবার কাছে অস্ত্র, পাহাড়ের ভিতর দা যাইয়া অনেক রাস্তা প্রায় 20 মাইল হাঁটছি।
আবার ওই যে
ওই যে পাহাড়ের সাইডে ওরা দান করত, ও কৃষকে দান করত, এই দানের ভিতর দা আইল দিয়া অন্ধকারের মধ্যে অনেক দূর হাঁটিয়া যাইতাম, হাঁটিয়া যাইয়া কেমনে কি করতো হইতো, কেমনে গাছ ফেলাইতে তো, কেমনে এক্সপ্লোজিভ লাগাইতে হইতো, হ্যাঁ রাত্রে এই ধরনের শিক্ষা ওখানে ইনস্ট্রাক্টর তারাও কষ্ট করছে, তারাও কষ্ট করছে, তারা ওই জিনিসটা দেখাইছে যে কিভাবে এক্সপ্লোজিভ গাছে লাগাইয়া গাছরে ফেলাই দেয়,
হ্যাঁ
কিভাবে রাত্রে আক্রমণটা করবা ওই ট্রেনিংটা দেওয়াইছে। জানো এইভাবে 28 দিন ট্রেনিং দিছে তোমরা, 28 দিন 21 দিন এর মধ্যে দেওয়াইছে, কারণ পরবর্তী বেচাবার দিতে হইব,
দিতে হবে
দেওয়া যাতে অস্ত্রটা ঠিক মতো চালাইতে পারে, জানে আর্মিরে ওরা রিপ্রোডাক্ট করতে পারে, হ্যাঁ যাতে ওরা বাধাটা দিতে পারে,
মানে সব রকম অস্ত্র ইউজ শিখাই দিল,
হয় সব রকম
গেরিলা ট্রেনিং ও দিয়ে দিল,
গেরিলা ট্রেনিং শিখাইলো, বলা তো জানায় একটা অপারেশন করে একটা অস্ত্র পাইতে পারি,
পাইতে পারি ওটা কেমনে
পাইতে পারি ওটা কেমনে চালাবে, এই জন্য ওই অস্ত্রগুনি সব শিখাইছে। লাস্টে চানমারি, চানমারি বলুন গেলাম চানমারি নিজেরাই আমরা মাটি কাটিয়া, আর্মির অফিসার আসলো টার্গেট পে ঠিক জায়গায় লাগাই হবা, ফায়ারটা না করাইলে তো সাহস তো
হবে না,
আপনি গুলি তো ছাড়তে পারবেন না। লাস্ট সপ্তাহে খালি ওই অস্ত্র কিভাবে ছাড়বা, কিভাবে কি করবা, কিভাবে গুলি করবা, ওই আর ফায়ার শুরু, গুলিতে এদিক সেদিক যাইবি, 28 দিন ট্রেনিং আর কি করবো, গুলিটা ঠিক মতো সামনের দিক লাগাইতে পারলেই হয়।
কি দিত সামনে, কিসে লাগাইতে হইতো?
সামনে ওই যে মানুষ বানাইতো কাগজটা,
আচ্ছা
মাথা বানাইতো, পেট বানাইতো,
আচ্ছা
300 গজ দূরে থেকে টার্গেট মিলিত, তারপর গ্রেনেড ফায়ার, গ্রেনেড ফায়ার এক অফিসার, ইন্ডিয়ান অফিসার আমাদের নিয়ে গেল বিকেল 4টার দিক, গ্রেনেড ফায়ার 36 গ্রেনেড সবার একটা করে দিল, ইনস্ট্রাক্টর আছে আর অফিসার পিছিয়ে দাঁড়াই রয়েছে, এক মুক্তিযোদ্ধা বয় তো গ্রেনেড, গ্রেনেডের ওই রিং টান দা লেবারটা চাপদা ধরতে হয়, চাপদা ধরিয়ে তারপর থ্রোয়িং করতে হয়, হ্যাঁ
হাতে বাস্ট্রো যাওয়ার পসিবিলিটি থাকে না,
ওই লেবার ছুটে গেলে হাতের মধ্যে ফেলে, একজন ওই কাঁপতে কাঁপতে গেছে কি গ্রেনেড ওই
ছাড়ে দিছে,
সামনেই ছাড়ছে, সামনে ছেড়ে গড়িয়ে গেছে, গড়িয়ে যাইয়া ওই আর এক টুকরা ওই আর্মির অফিসারের প্যাডে লাগছে,
আচ্ছা
প্যাডে লাগার সাথে সাথে গেঞ্জি গায়ে, সাদা গেঞ্জি গায়ে হাফ প্যান্ট পরা, গেঞ্জি প্যাডে রক্ত বাইর শুরু হইলো, গ্রেনেড ফায়ার বন্ধ হয়ে গেল গা,
আচ্ছা
সাথে সাথে হেলিকপ্টার আসলো, আর্মি অফিসারটা নিয়ে গেল,
মানে মানে সিরিয়াসলি ইয়া হয়েছিলেন, আহত হয়েছিলেন,
মন ওয়াইক পরে আমি জানতে পারি না, জিজ্ঞাসা কোন কার কাছে,
আচ্ছা
সিরিয়াস খুব খুব রক্ত বেরিয়েছে মতন হেলিকপ্টার সাথে সাথে এসে, হ্যাঁ সে ওই দিন আর গ্রেনেড
ট্রেনিং অফ
বন্ধ হয়ে গেল, পরে আবার গ্রেনেড দেওয়া মারলাম, বলছে যে দূরে মারো, লেবার দেওয়ার সেফটি কিস্টটা টান দিলেই দূরে নিক্ষেপ করলেই ওটা কার্যকরী রেঞ্জ তো 50 গজ, 50 গজের মধ্যে ক্ষতি হইব, তারপরে ওটা গর্ত হয়েছে বিরাট গর্ত বাহিরে লাগা, তো এদের থেকে মাল অনেক নিচে পড়ে আছে 100 গজের দূরে জায়গা, অনেক ওই বয়ে করছে ওই ছাড়িয়ে দিয়েছে মতন, ওই বাস্ট হয়ে গেছে তাড়াতাড়ি বাস্ট হয়েছে এক টুকরাইয়া, আমরা তো সব কিছু শুনছি, যখন গ্যানেটটা গিয়েছে তখন ওরা নিচে একটা শুয়ে গেছি সবাই, তো হে আবার ওই আর্মির অফিসারটা ওটা দাঁড়াইয়া দেখছে যে ওইটা দেখাতেই ওই টুকরাইয়া লাগছে, যাই ওই দিন গ্রেনেড
ট্রেনিং অফ,
ট্রেনিং অফ চলে গেলাম ক্যাম্পে, আইডি দিতে হইতো এই 10 মাইল আটতে হইতো,
রাতের বেলা ট্রেনিং করতেন, গেরিলা ট্রেনিং করতেন কয়টা পর্যন্ত রাতের বেলা?
সারা রাত,
সারা রাত,
সারা রাত,
আবার ভোরবেলা যে উঠতেন 4টার সময় ঘুমাইতেন না একটু?
আজান দিত, আজান শোনা যাইতো না, তাই ওই যাইতে যাইতো একটা মাপ আছে, হ্যাঁ যাইতে যে 4টা বা 5টা বাজে,
আচ্ছা
5টা বাজে 1 ঘন্টা কি 2 ঘন্টা শুইতে দিত,
আচ্ছা
2 ঘন্টা পর আবার ফলিং, অর্থাৎ রাত দিন 24 ঘন্টা ট্রেনিং,
24 ঘন্টা ট্রেনিং,
অর্থাৎ 2 ঘন্টা 1 ঘন্টা একটু রেস্ট নীলা তো শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়তো,
সেটাই
কষ্ট তো
কষ্টের পর।
হ্যাঁ, শোয়ার সাথে রাত দিন চব্বিশ ঘন্টা ট্রেনিং না থাকলেও এটা সারা যায় না,
সারা যায় না,
ছাড়তে পারে না,
সময় কম,
সময় কম।
এদিকে দেশে কি হচ্ছে না হচ্ছে, কারণ দক্ষ কোন
ই নাই,
যোদ্ধা নাই।
এই তারপরে ট্রেনিং চার সপ্তাহ ট্রেনিং শেষ হয়ে
চার সপ্তাহ, হ্যাঁ,
তখন ত্রিশটা না চল্লিশ টাকা দিছিল ওরা প্রত্যেকে, চল্লিশটা শেষ হয়ে গেল, ক্যাম্প ফায়ার হইলো, আর্মির অফিসার আইলো, বড় বড় অফিসার আইলো, ক্যাম্পে আগুন গাছ গাছলা দিয়া কাঠকুট দিয়া আগুন লাই জয় বাংলা স্লোগান দেন, হ্যাঁ, আমোদ ফুর্তি করিয়া ক্যাম্প আমাদের ট্রেনিং শেষ, শেষ করিয়া আমরা কলকাতার দিক ফিরবো।
আচ্ছা,
হ্যাঁ, ওইখান থেকে আমরা দেশে ওখানে ট্রেনিং হয়ে
গেছে। জায়গায় জায়গাটার নাম কি?
বীরভূম।
বীরভূমে ট্রেনিং, সব বাঙালি মুক্তিযোদ্ধা ট্রেনিং কি ওই জায়গায় হয়েছে?
না, ট্রেনিং সেন্টার কয়েকটি আছে বীরভূম আসলো, ওখানে দুইটা ট্রেনিং সেন্টার, একটা আছে চাকুলিয়া, একটা আছে বীরভূম, আর অন্য অন্য জায়গাও ট্রেনিং সেন্টার ছিল, প্রদেশে ট্রেনিং সেন্টার ছিল, আগরতলায় ছিল, তারপর জায়গায় বিভিন্ন জায়গায় ট্রেনিং সেন্টার
ছিল।
ওই ট্রেনিং সেন্টারে যারা মুক্তিযোদ্ধা বলছে না, যে মুক্তিযোদ্ধা যারা ট্রেনিং সেন্টারে যারা জয়েন করছে তারাই মুক্তিযোদ্ধা বলে গণ্য হবে।
আপনার ট্রেনিং শেষ করে ফেললাম, তাই
আমরা ট্রেনিং শেষ করে ফেললাম।
আচ্ছা, ওকে, প্রিয় শ্রোতা, আমরা এই মুহূর্তে একটা বিরতি নিচ্ছি, ট্রেনিং শেষ হয়ে গেল, এরপরে কি হলো? এরপরে সেই আসল মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, তারপরে সেই রক্তক্ষয়ী যুদ্ধ, এই সবকিছুই আমরা শুনবো বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন খানের গল্পে। ছোট একটা বিরতি নিচ্ছি আমরা, এবং বিরতিতে যাবার আগে বলতে চাই যে আমাদের একটা ফোন নম্বর আছে, আপনি চাইলে সেই নাম্বারটাতে ফোন করতে পারেন, চাইলে না প্লিজ আপনি ফোন করুন, কারণ আমরা বিশ্বাস করি যে প্রত্যেকটা জীবনেই এক একটা গল্প, প্রত্যেক জীবনেই রয়েছে গল্প, সেই গল্পগুলো উঠে আসুক এই অনুষ্ঠান অর্থাৎ ক্লোজ অফ প্রেজেন্স হ্যালো 8920 এর মধ্য দিয়ে। ফোন নম্বরটি হচ্ছে 09613892892, আবারও বলছি 09613892892। এছাড়া ফেসবুকেও আপনি যোগাযোগটা রাখতে পারেন, ফেসবুকের ঠিকানাটা হচ্ছে www.facebook.com/setu.abcradio, আবার বলছি www.facebook.com/setu.abcradio, এটা আর যে সেতু নামে আছে, আপনি পেজটিতে লাইক দিন এবং আমার মেম্বার হয়ে যান, এবং এই পেজটার মধ্য দিয়েও আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ওকে প্রিয় শ্রোতা, যাচ্ছি ছোট একটা বিরতিতে, কেউ কোথাও যাবেন না, সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে।
Closeup presents Hello 8920. Closeup, the closer, the better. Closeup presents Hello 8920. Closeup, the closer, the better.
প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি সবাইকে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে, আর যে সেতু আছি এবং আপনি শুনছেন এবিসি রেডিও 89.2 FM। আমরা শুনছি বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন খানের জীবনের গল্প। আমি আর বেশি কথা বলছি না, শুধুমাত্র আমাদের যে ফোন নম্বরটা রয়েছে সেই নম্বরটা এবং ফেসবুকে কানেক্টিভিটির যে প্রসেস সেটা বলে দিচ্ছি, 09613892892, আবারও বলছি 09613892892, এবং ফেসবুকের ঠিকানাটা হচ্ছে www.facebook.com/setu.abcradio, এই পেজটি আর যে সেতু নামে আছে, আপনি পেজটিতে প্লিজ লাইক দিন, আমার মেম্বার হয়ে যান, এবং এই পেজটির মধ্য দিয়েও আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ওকে, আমরা গল্পে যে জায়গাটায় ছিলাম, ট্রেনিং শেষ করলেন এবং তারপরে দেশে ফিরলেন যথারীতি।
ট্রেনিং শেষ করে এই 2000 লোকই আবার ট্রেনে উঠলাম, কল্যাণপুর একটা ক্যাম্প আছে, রেস্ট ক্যাম্প,
আচ্ছা,
বর্ডারের সাইডেই কাছেই। তারপর কল্যাণপুর থেকে আমাদেরকে নিয়ে এলো বাগমারা ক্যাম্প, যেখান থেকে অস্ত্র দিবে, অস্ত্র দিব আগামীকাল, আজকে সন্ধ্যার সময় খাওয়া দাওয়া কেবল করবো। আর্টিলারি বোমা এসে আমাদের ক্যাম্পের সাইডে পড়ছে, ওখানে আবার টেন্স কাটা আছে, অর্থাৎ পালানের জায়গা আছে, মুক্তিযোদ্ধারা আছে, বিভিন্ন জায়গায় যাইয়া আশ্রয় নিলাম। আবার ভারতের আর্মি আবার আর্টিলারি কামান কয়েকটা ছাড়লো, ওটা জব দিল পাকিস্তানে, জব দেওয়ার পর ওরা বন্ধ করলো, এরাও বন্ধ করলো, তারপরে আমাদের খাওয়া দাওয়া করলো, এই অস্ত্র এখন দিবে,
এখন দিবে,
এখন দিবে, কেউ রাইফেল, থ্রিনট, কেউ SMG, কিন্তু হাতিয়ারের সাথে গ্রেনেড অস্ত্র থাকবেই,
গ্রেনেড মাস্ট,
অর্থাৎ দুইটা করে অস্ত্র আমাদের দিল, একটা গ্রেনেড আর একটা রাইফেল, কেউ কেউ SMG, কেউ SLR, কিন্তু গ্রেনেড
থাকবে,
থাকবে আর গুলি থাকবে, গুলি ছিল 75 রাউন্ড করিয়া, যার বলে দিল যে তোমরা এক গুলি এক শত্রু মারবে,
আচ্ছা,
গুলি খরচ করলে তো গুলি আবার তোমরা ভারতে আসবা, তারপর নিবা ক্যাম্প ট্যাম্প বা রাধাগারে ক্যাম্প ট্যাম্প অপারেশন করিয়া পারলে তোমরা গোলাবারুদ অভাবেই নেই। কাগজপত্র যত ছিল ট্রেনিং সেন্টারে, কাগজপত্র বাংলাদেশে যত কাগজপত্র ছিল সব রেখে দিল বর্ডারে, ট্রেনিং সেন্টার সার্টিফিকেট দিছিল আমাদের। রাত 10টার সময় 2000 লোক, ছোট একটা নদী আছে, ছোট নৌকাটা দিয়ে দিল, জয়পুরে গাইড করে দিল, রাত অন্ধকারের মধ্যে কোন দিক দিয়ে যাবো, সামনে আর্মি থাকতে পারে,
কিছু
হেল্প দিয়ে দিল, যাইতে যাইতে সেই কালীগঞ্জ, ওই সময় তো আর্মি গ্রামীগঞ্জে নেমে গেছে, ওই আর্মির গাড়ি খালি আপ ডাউন ওই রোড, রোড ওখানে পার হয়ে গেল, দেশের ভিতরে আসতই, তার যার এলাকার লোক তার তার এলাকায় যাইতে হবে, তিনটা বাজলো ওই রোডে যাওয়া কাছাকাছি গেছি, খুব সম্ভব ওরা টের পাইছে না কি পাইছে, যাই হোক হয় ওরা ফায়ার দিছে না আমাদের মুক্তিযোদ্ধার ইয়ে থেকে ফায়ার দিছে, কালীগঞ্জ রুট পার হওয়ার সময়।
আচ্ছা, আপনারা তো যে যার জেলায় চলে যাবেন, যে যার গ্রামে,
যার যার এরিয়া আমরা চলে যাব,
আবার সেই তিন দিনের হাতা হাঁটা রাস্তা,
আমরা ওই বিভিন্ন জায়গায় পজিশন নিলাম, ফাইটিল আমাদের লোকও দুই একজনের পায়ে লাগছিল, আর্মি আর ওরা আগ্রহ নাই, আমার পাশে একটা লোক ছিল পায়ে গুলি লাগছে, তারপর দলের লোক আছে বান্দা বান্দা যাই হোক, ওখানে একটা ছোট ঘর বেড়ে এক ঘন্টার মতন ফাইট হয়েছিল আমাদের সাথে,
তাতে আপনারা মানে কি সাকসেস হয়েছিলেন, মানে
আমরা সাকসেস হয়েছিলাম, ওরা সরে গেছিল।
আচ্ছা, কতজন মারতে পারছেন কোন হিসাব তো,
ওরা লাস্ট তো থিয়ে দেন, ওদের লাস্ট ওরা
হয়ে গেছে,
এই আবার হাঁটা ধরলাম, মনোবল একটু বাড়ছে যে একটা ফাইট করলাম, আবার অস্ত্র আছে গুলি আছে, আমরা এলাকায় যাবো আমাদের মা বন্ধু রক্ষা করবো দেশ স্বাধীন করবো, এমনিশন কম থাকতে পারে কিন্তু আমাদের নিজস্ব এলাকাতে আমরা চিনি জানি সবকিছু করতে পারি। শুরু হইল অপারেশন,
প্রথম অপারেশন আপনি কোন সেক্টরে ছিলেন?
আমি 8 নম্বর সেক্টরে ছিলাম, আমি আমাদের এরিয়ার কমান্ডার ছিল মুসলিম উদ্দিন খান।
আচ্ছা,
তা বাঙ্গা থানায় দীপনগর একটা ফাইট হয়েছিল, আর্মির লঞ্চ ছিল, ওই লঞ্চ বহু আর্মি ক্ষতি হয়েছে ওদের।
আচ্ছা,
ক্ষতি হয়েছে, অনেক গোলা বারুদ আমরা পাইছিলাম, 8-10 জনের মতন আমরা আমাদের ইউনিয়নে ওই পাবলিক দেহানোর জন্য লইছিলাম।
আচ্ছা,
দাদা মারার দরকার নাই, যেহেতু ওটা সাইলেন্ডার হয়ে গেছে ওই সময়, লঞ্চ ডুবার যাওয়ার পর 7টা ওই ওড়ার পর দরিয়া ঠরিয়া বাইন্দা, তারপর ওই যার যার ইসে পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দিয়েছি।
আচ্ছা, প্রথম অপারেশন,
প্রথম অপারেশন, এটা হয়েছে ভাঙ্গা থানা দীপনগরে।
আচ্ছা,
অত্যন্ত ফাইট হয়েছিল, মুক্তিযোদ্ধা বহুত মুক্তিযোদ্ধা ছিল, এই লঞ্চ একটা ডুবে ফেলেছিল, তারপর আইলাম এলাকায় 25শে নভেম্বর, এতদিন তো বিভিন্ন জায়গায় যুদ্ধ চলতেই আছে, রাজাকারদের সাথে থানায় চলতে বাজারে যায় রাজাকাররা যায়, ওদের দরিয়া আমরা অশনই আহি, ওরা তো বাজার আট বাজার 2-4 জন 10 জন গ্রামের দিকে আর আসতো না।
আচ্ছা,
যখন পাকিস্তানি মিলিটারি আসতো তখন তাদের সাথে আইসা তালাশ করতো মুক্তিযোদ্ধা হয় কেউ, বুড়া টোরগ পাইলে কেউ মুক্তিযোদ্ধা কে হয়, তোমার সন্তান মেয়ে কোয়া হয় ডাকা দা ফেলাইয়া, ওরা চলে
ওদের
ওরা বেশি কোন অপেক্ষা করতো,
অপেক্ষা করতো না, মানে যেটা আমরা জানছি আমরা দেখছি ফিল্মে টিভিতে যে ওদের বন্দুকের সামনে বেয়নেট পশু হত্যা হচ্ছে, মানে এমন কি বলে পশু হত্যা করতেছে,
আমাদের মনে হইতো যে আমাদের সামনে একটা মেয়ে ধরিয়া নিয়ে যায়, একটা লোকের উলঙ্গ করে রাইফেলের বার্দা বাড়ি দেয় ফেলাই দেয়, তখন এগুলো দেখছি, তো দেখার সাথে সাথে তার মধ্যে মনে
যে সব মায়া মহব্বত
গেছে, হ্যাঁ মায়া মহব্বত
কিসের মায়া,
কি গেরা দেশে 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 থাকবো কি জন্য, যে রাজাকাররা যে অনাত্যাচার করছে হিন্দুদের মাল ঠাল নিছে, এ রাজাকারে বাড়ি গেছি তার বাপেরে ধরছি তার মায়েরে ধরছি, তোমার ছেলে আনবা, তোমার ছেলে আনা, বাবা আমরা কি জানি, ছেলে তো আমার কথা শোনে না, ওরা যে অনাত্যাচার করতো, অনেক ক্যাম্পে মেয়ে গো পাইছি, লাস্টের দিকে ওরা তো ক্যাম্প থিয়া পলে গেছে, যে দেখি মেয়ে গো লাশ আছে, অনেক মেয়েরা চুলমুল আল্লা কাপড় চুপুর ছিঁড়া, ওই যে কানা যে বীরাঙ্গনা, ওই কাহিনীটা সাংঘাতিক একটা জঘন্যতম কাজ, নারী ওরা এত 9 মাসে যুদ্ধে ওরা চলে যাব কা, তো ওই নারী নির্যাতন যারা করছে তার ভাই বা যারা যুবক আছে তারা থাকতে পারে, প্রতিশোধটা নিয়ে।
আচ্ছা আচ্ছা, আপনি ট্রেনিং শেষ করে ফিরলেন কবে, মার্চে গেলেন?
মার্চের লাস্টে গেছেন,
এপ্রিল
লাস্ট সপ্তাহে আমি ভিতরে ঢুকছি, এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর প্রায় 7-8, যুদ্ধ তো গ্রামে গঞ্জে একটু কম হয়েছে যুদ্ধটা, ওরা আসতো তখন আমরা ডিমেজ নিয়ে থাকতাম, জানতে পারতাম যে ওই যে লঞ্চ আইতে আছে, আমরা এমন এক সুবিধা জায়গায় থাকতাম যাতে ওদের ফায়ার আমাদের ইসে না লাগে, ডিফেন্স করে রাখতাম গত করিয়া প্রায় এক বুক ই করিয়া শুনে, কিন্তু বাঙালিদের সব তো সহযোগিতা করে, কেউ যে তোর বলতো না রাধাকার বাদে, মুক্তিযোদ্ধা যখন গ্রামে গঞ্জে চলে গেছে তাও আমরা ধরিয়ে লাইছি, আর খবর খবর সেনাদের দিতে পারে না, আসলার পরে ক্যাম্প করলাম 60 জনের মতো, 3টা ভাগ হইলাম, 3-20 জন করিয়া, অর্থাৎ 2-3টা ইউনিয়নের ক্যাম্প আমরা করলাম, যেখানটা যেখানটা আর্মি আসার সম্ভাবনা আছে ওইভাবে আমরা ক্যাম্প করলাম, আমাদের সাথে আবার কি সহযোদ্ধা আবার যোগ দিল যারা দেশে ছিল।
আচ্ছা,
কিছু আবার ওই যুদ্ধ মুদ্ধ করে কিছু হাতিয়ার কালেকশন হয়ে গেল, হ্যাগো আবার ওই ক্যাম্পে আমরা ট্রেনিং উনিং দিয়ে আজ আমাদের সাথে থাক তারা ক্যাম্পে, অন্তত ডিউটিটা তো করতে হবে, আমরা অপারেশন গেলাম তারা ডিউটিটা
পাহারা দিলি,
খাওয়া দাওয়া তো আছে পাবলিকে দিয়া যায়, তারপরে যখন যুদ্ধ গনাইছে, যুদ্ধ যখন গনাইছে, দেখেছি বিভিন্ন ইউনিয়নে ওখানে মুক্তিযোদ্ধা আইসে গেছে, প্রত্যেকটা থানায় ক্যাম্প হয়ে গেছে। আমাদের যে বেস্টটা পড়েছিল, আমরা সেকেন্ড বেস্ট ছিলাম বাংলাদেশে, আমাদের লোকে বিভিন্ন জায়গা অপারেশন বিভিন্ন থানায় করত। পাশাপাশি থানা ছিল, জাজিরা ছিল, বাঙ্গা ছিল, শিবচারা ছিল, এগুলিতে এই মুক্তিযোদ্ধারা আমাদের গ্রুপ থেকে জায়গা তৈরি করে, আরো স্থানীয় কিছু সহযোদ্ধা ছিল, তাদের নিয়ে ক্যাম্প করে এই অপারেশন শুরু করলো। লাস্টে আমাদের 25 নভেম্বর আমাদের নিজস্ব উপজেলা শিবচর থানা,
আপনি ফিরলেন আপনার নিজের জেলায়?
হ্যাঁ, নিজের
গ্রামেই ফিরলেন।
গ্রামেই ফিরলাম।
ওখানে আইসা কি দেখলেন? মা তো ছিলই না,
মা ছিল না বাবা। ও আসার পর তো বাবা, আমি আসছিলাম খুব ভোরে, যাতে সাধারণ মানুষ না দেখতে পারে যে মুক্তিযোদ্ধা আসছে। ওই সময় আবার এত মুক্তিযোদ্ধা ছিল না, সেকেন্ড বেস্ট। তো আব্বার সাথে দেখা হলো, আব্বা কান্না গাড়ি করলো, এই করে দেওয়া বাচ্চা আসছিস নি। তারপরে আমাদের একটা সংকেত ছিল যে তোমার দেখা করিয়া এমুক জায়গায় তোমরা
বাড়িতে সময় দিতে পারবে,
বাড়িতে সময় দেওয়া যাবে না। হ্যাঁ, তো বাড়ি থেকে ওই সকালে আবার আবার চলে গেলাম। বাড়িতে থাকলে সমস্যা, তো খবর পাইলে আবার পাকিস্তান বা রাজাকে দেওয়া বাপমারে ধরবো।
আচ্ছা,
হ্যাঁ, রাজাকেরা ধরবো, রাজাকের কাছে আমার বাড়ি ছিল আবার উপজেলা থানা থেকে মোটামুটি একটু কাছেই। তারপরে আমরা যাই হোক অপারেশন শুরু করলাম। আমাদের থানায় আমরা এলাকায় এসে গেলাম। ওখান থেকে কমান্ডার বলো যে এলাকায় এলাকা আগে মুক্ত করতে হইব।
আচ্ছা,
ফাইট তো মাঝে মধ্যে যায়, ওই যে পাকিস্তানি লঞ্চে দুইবার তিনবার অপারেশন আমরা
করছি, সব করে সাকসেসফুল,
সব করে সাকসেসফুল।
এবং ওখান থেকে গোলা বারুদ এগুলো উদ্ধার করছেন?
গোলা বারুদ এর ওখানে ওই অস্ত্রপাতির অনেক অভাব নাই, অস্ত্র টানবো কেটা সমস্যা না। ওখানে যারা আগ্রহী, যারা দেশে আছে, শত আমগ্রাহ অস্ত্র দেওয়া মতো অস্ত্র তো শিখিয়ে মিগিয়ে দিলে ওরা অন্তত ক্যাম্পটা তো রক্ষা করতে পারবে। তারপর 25 নভেম্বর সিদ্ধান্ত নেন এরিয়ার কমান্ডার, যত ক্যাম্প আছে আমাদের মুক্তিযোদ্ধার চতুর্দিকে ক্যাম্প, এলাকায় চতুর্দিকে ক্যাম্প হয়ে গেছে কারণে উপজেলা। এখন আর ওই ওরা সরাসরি বাইরে না, ওখানে ওই যে আর্মিও সরাসরি আইজে সাহস পায় না, আসলো হয়ে যে ফায়ার করতে করতে, এলএমজির ফায়ার করতে 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 আসে। হ্যাঁ, হ্যাঁ, আঘাত এটা লাস্ট মুহূর্তে নভেম্বরের দিক। হ্যাঁ, তারপর 25 নভেম্বর ওই এরিয়ার কমান্ডার বললো যে থানা অপারেশন হবে, সিক্রেট, যার যার কমান্ডারে বললো কোথায় যাবো, কোথায় কি করবো, আমরাও জানি না, খালি একমাত্র কমান্ডারই জানে। ও রাত তিনটার সময় সব কলম চতুর্দিকটা কাছাকাছি, রাত তিনটার সময় বলে দেন যাইতে হবে অমুক জায়গায়, কই ল চলো সিক্রেট ভাবে হয়ে গেলাম, আজকে থানা অপারেশন হবে।
আচ্ছা, ওকে,
তিনটায় তোমরা যার যার পজিশনে তোমরা থাকবা, ওদের থেকে ফায়ার দিয়ে দিবে, ওই ফায়ারের সাথে সব ফায়ার হবে। যাই ওই কলা কৌশল আর্মির যে আমাদের যুদ্ধের যে কলা কৌশল, ওই হিসাবে আমরা ওই তিনটার সময় আমরা শুরু করলাম, ফায়ার শুরু হইল। ফায়ার শুরু করার পর ওয়াইলেস কাটতে গেছিল একজন, যাতে আর্মি না আসতে পারে, ওয়াইলেস না বলতে পারে। লাইন কাটতে গেছে একজন, কাটার পর গুলি খেয়েছে। সালাম করে নাম মুক্তিযোদ্ধা, আমাদের শিব উপজেলায় বাড়ি, সে ওখানে শহীদ হয়ে গেল। চতুর্দিকে ফায়ার শুরু, শুরু করতে ফায়ার শুরু, ওরাও ফায়ার দেয়, আমরাও ফায়ার দিয়ে ফায়ার করতে 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 লাস্ট পর্যন্ত এই রাজাকাররা সাইলেন্ডার হয়ে, লাস্টে সাইলেন্ডার হলো, কিছু ভেঙে গেল, কিছু ধরলো, ধরলাম, বরে ধরার পর ওই দত্তগড়ের সিনিয়র গ্রুপ যারা ক্যাম্প করছিল ওই ক্যাম্পে ওই রাজাকারগুলি সব নিয়ে গেল।
আচ্ছা,
আর থানার দারোগা মারোগা আসলো, তাদের ফ্যামিলি টেমিলি আসলো, যাই হোক, তাদের ফ্যামিলি অত্যাচার করে নাই, কিন্তু ওই আর পুরুষ গো মারধর করছে বা গুলি করে মারা হয়েছে। আর রাজাকার আমাকে দেশে যে রাজাকার ছিল তাদেরকে যা করার কাম তা করিয়া নদীতে টেনে ফেলাই দিল, জাস মুক্ত হয়ে গেল। এই থানা মুক্ত হইল, 25 নভেম্বর থানা মুক্ত। ওখানে সরাসরি দিনও যাওয়া যায়, রাত্রেও যাওয়া যায়। হ্যাঁ, এখন আর কোনো ভয়
নাই,
এখন ওই ডিস্ট্রিক্ট থেকে আর্মিও আসে না ভাই, এখানে এই আমাদের উপজেলা মুক্ত হয়ে গেল। হ্যাঁ, মুক্ত হয়ে তো আস্তে আস্তে দেখে যে ওখানে এদিক ডাকে যেগুলি থানাগুলি
এখন অবমুক্ত হয় নাই,
মুক্ত হয় নাই, আশেপাশে থানা আছে না, ভাঙ্গা থানা আছে, জাজিরা আছে, তারপর ওই ইসে এই পদ্মার্থরের একটা ই আছে, এগুলিতে ওই সবাই ওখান তো একটা মনের মধ্যে সাহস হয়ে গেছে, থানা মুক্ত হয়ে গেছে, আর কি আর খোলাখুলি ভাবে, আর তারা যারা দাদাগার মাগাল ছিল যা মুসলিম লীগের কিছু ছেলে সব বাঘছে বাগিয়ে গেছে, আবার কিছু মারিয়াও ফেলছে।
রাজাকার নিধন করছেন আপনারা এবং স্বাধীনতার দিকে এগোচ্ছে বাংলাদেশ, আজকেরই বাংলাদেশ হতে চলেছে আপনার গল্পে। প্রিয় শ্রোতা, আমরা শুনছি বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের জীবনের গল্প, যেখান থেকে আমরা মুক্তিযুদ্ধের পুরোটাই শুনতে পাচ্ছি ওনার কাছ থেকে। হয়তো এই সুযোগটা আমাদের হতো না, কারণ আজকে 46 বছর স্বাধীনতার, অনেক যোদ্ধাই নেই, অনেকেই শহীদ হয়ে গেছেন যুদ্ধের সময়, অনেকেই আছেন অসুস্থ, অনেকেই হয়তো সে কথা বলার শক্তিটুকু নেই, সবকিছুই হারিয়েছেন তারা, কিন্তু এই দেশটাকে পেয়েছেন, এই দেশটাই তাদের আনন্দের সবচেয়ে বড় একটা জায়গা। আমরা যেভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারছি, মাত্র 9 মাস যুদ্ধ করেছি আমরা স্বাধীনতার জন্য, মাত্রটা ঠিক মাত্র নয়, 9 মাস ঠিক 9 মাস নয়, আমরা 9 মাসে যুদ্ধ করে আমরা 30 লক্ষ প্রাণ হারিয়েছি, তার বিনিময়ে আজকের বাংলাদেশ। অনেক কিছুই আমরা জানতে পারছি আজকের এই ঘটনায়। প্রিয় শ্রোতা, আপনার সাথে থাকবেন, আমরা কিছুক্ষণ পরেই ফিরছি, ছোট একটা বিরতি নিচ্ছি এখন। কিন্তু বিরতিতে যাবার আগে নাম্বার রয়েছে আমাদের, আপনি অবশ্যই সেই নম্বরটিতে ফোন করবেন, কারণ প্রত্যেকটা জীবনে এক একটা গল্প আছে, সেই গল্পগুলো আপনি বলুন। আপনি ফোন করুন, নম্বরটি হচ্ছে 09613-892-892। নম্বরটি আবার বলছি 09613-892-892। এছাড়াও ফেসবুকেও আপনি যোগাযোগ রাখতে পারেন, ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/setu.abcradio, এটি আরজে সেতু নামে আছে, আপনি সেখানে লাইক দিন, সেই পেজটির মাধ্যমে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। ওকে প্রিয় শ্রোতা, ছোট একটা বিরতি নিচ্ছি, আমরা শুনছি বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের জীবনের গল্প।
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
স্বাগত জানাচ্ছি সবাইকে আরো একবার, আপনি শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, আর যে সেতু আছে আপনার সাথে এবং শুনছেন এবিসি রেডিও 89.2 FM। এবং একই সাথে প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানটায় সাধারণত জীবনের গল্পগুলি আমরা শুনিয়ে থাকি, আজকে এমন একটা জীবনের গল্প আপনি শুনছেন যেটা একই সাথে তার জীবনেরও গল্প, জীবনের অনেক বড় একটা অংশের গল্প, আমাদের মহান মুক্তিযুদ্ধের গল্প। আমাদের সাথে অতিথি রয়েছেন বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন খান। আমি একটু আগে একবার বলেছিলাম যে অনেক কিছুই আমরা জানি না, অনেক কিছুই আমাদের অজানা, হয়তো সারা জীবন অজানাই থেকে যেত, কারণ অনেকেই শহীদ হয়ে গেছেন, অনেকে সেই অবস্থায় নেই এখানে এসে কথা বলার মতো। প্রথমে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, আরো একবার কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আজকের অতিথিকে। এবং 9 মাস যে যুদ্ধ হল, 9 মাস সময়টা একই সাথে আমি বলতে পারি যে বিশাল একটা সময় একটা দেশের স্বাধীনতার জন্য, আবার একই সাথে এই সময়টা কিছুই না। প্রত্যেকটি মুহূর্তে আপনি আপনার জীবনে দেখেন এমন কিছু ঘটে যায় যেগুলো কিন্তু খুব 2-3 সেকেন্ড বা 2-3 মিনিটের মধ্যে ঘটে যায়, আপনার জীবনের পুরো টার্ন ওভার হয়ে যায় এই সময়ের মধ্যে। আর সেখানে 9টা মাস পুরো বাঙালি যুদ্ধ করেছে এই দেশটাকে ছিনিয়ে আনার জন্য, কত কিছুই না ঘটেছে। আমরা দেখেছি যে ইন্ডিয়াতে গেল, ট্রেনিং করল, এই গল্পে হয়তো অনেক সহজেই উঠে আসছে যে 3 রাত তারা না খেয়ে ক্রমাগত হাঁটল, বন জঙ্গল কাদা মাটি সবকিছু মারিয়ে তারা ট্রেনিং এর জন্য যাচ্ছে। এখানে একটা ব্যাপারও ছিল যে ফাইনালি তারা ইন্ডিয়াতে গিয়ে ট্রেনিং করতে পারবে কি না, কারণ বিভিন্ন জায়গায় পাকিস্তানি আর্মিদের ঘাঁটি ছিল, সেগুলো অতিক্রম করে যাওয়া এরকম ট্রেনিং নেই মানুষের পক্ষে, তা কিন্তু অত সহজ কথা ছিল না। শুধু বুকের যে বল, যে সাহস, দেশ মাতৃকাকে বাঁচানোর যে উদ্যম, সেটাই কিন্তু তাদের নিয়ে গেছে সেখান থেকে ফিরে এসে। আমরা প্রিয় শ্রোতা, আমি বারবার দৃষ্টিপাত করছি সেই জায়গাটায় যে ইন্ডিয়াতে গিয়ে ট্রেনিং করা, এগুলো কোনো মুক্তিযুদ্ধের গল্পে আমরা শুনিনি, ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট এবং আজকের গল্পের মধ্যে দিয়ে ফিরে আসছে। ওকে, আমরা আবারও যাচ্ছি আমাদের আজকের অতিথির কাছে, কিন্তু তার আগে আপনাদেরকে বলতে চাই ফোন করুন, অবশ্যই আপনি ফোন করবেন আমাদের নম্বরে আপনার জীবনের গল্পটি বলার জন্য, নম্বরটি হচ্ছে 09613-892-892। আবারও বলছি 09613-892-892। সেখানে ফোন করে আপনি কিছু নির্দেশনা অনুসারে আপনার কথাটি রেকর্ড করবেন এবং স্পষ্টভাবে আপনার ফোন নম্বরটি আপনি বলবেন। ওকে, চলে যাচ্ছে অতিথির কাছে।
তারপরে ডিসেম্বর
25 নভেম্বর হলে আপনি মুক্ত হলেন,
25 নম্বরে আমাদের এই মুক্ত হয়ে গেল শিবচর উপজেলা।
আচ্ছা, তখন তো দেশের অন্যান্য অবস্থা তো কানে আসে না?
হ্যাঁ, অন্যান্য অবস্থা, ওইখানে তো চলছে, এখানে
নিউজ শুনেন, রেডিও চালানো,
জয় বাংলার খবর শুনি, রেডিও তো এই সময় তো রেডিওই আসলো আমাদের, বর্ষা কোথায় কি হইতে আছে সতর্কবাণী বা ইটি বিভিন্ন ধরনের ই বলতো, থাকতো রেডিও একজনের কাছে থাকতোই, কোন দেশের খবর নেই আমরা কোন সেক্টরে কি হইল, আমাদের দেশ মুক্ত হয়ে গেল গা, তারপর তো খোলাখুলি ভাবে হেনে ডাক দেয়, হেনে যাইতেছি, হ্যাঁ, ওখানে পাকিস্তানি আর্মি আর ভিতরে এদিকে আসে না, ওই থানা অ্যাটাকের পরে একদিন আসলো, আয়সা দেখে গেছে ও পথে বাধা পাইছে, ফায়ার মুক্তিযোদ্ধারা ফায়ার দিয়েছে সব জায়গায়, মুক্তিযোদ্ধা আছে
সব জায়গায়
ক্যাম্পাসে ফায়ার দেওয়ার পর, আর ওই ষোলোই ডিসেম্বর আগ পর্যন্ত আর আসে নাই,
আর আসে নাই আপনার থানায়,
আমাদের এলাকায় আর আসেনি। তারপর দেশ ষোলোই, তারপরে খবর শুনলাম, ইয়ে শুনলাম ভারত সরকার,
তারপরে কি আপনারা অন্য থানায় গিয়ে আবার যুদ্ধ করছেন? অন্য থানাগুলো
অন্য থানা ডাক পড়ছে পরাপর, এই থানা পরাপর ওই জাজিরা থানা আরো আগে হয়ে গেছে, আমাদের পার্শ্ববর্তী থানার অস্ত্রপাতি আগেই লইছে, সিনিয়র গ্রুপ যারা আছে তারা আগেই নিয়েছে, আমাদের লাস্ট অপারেশন আমাদের থানাই।
আচ্ছা,
দেশ স্বাধীন হইল ষোলোই ডিসেম্বর আসলো, ভারত সরকার স্বীকৃতি দিল, দেশ স্বাধীন হইল, একটা আমাদের মনের মধ্যে যে দেশ এখন আমরা স্বাধীন দেশের
নাগরিক,
নাগরিক।
ষোলো ডিসেম্বরে আপনারা
বিজয় হয়ে গেল,
কিটের পাইলেন কি? পাকিস্তানের তো সমর্পণ করলো ঢাকায়, আপনারা কি পাইলেন, টের পাইলেন কি গ্রামে, যেখানে আপনার থানায় আপনি অপারেশন করলেন বা যে ক্যাম্পে যুদ্ধ আপনি করলেন, ওইদিকে কি আপনি খবর পাইলেন? রেডিওতে সবসময় খবর হচ্ছে,
রেডিও খবর আছে, আবার মানুষের ইসে এসে মুক্তিযোদ্ধা ইসে এসে আস্তে আস্তে আবার রেডিওতে আমরা খবর আছে, রেডিও সবসময় রাখতাম, সবকিছু রেডিও কিন্তু খবর, আবার মুখে মুখে মানুষ বলতে আছে আজকে পাকিস্তানি সেনাবাহিনী স্যারেন্ডার করতে আছে, সব তো স্যারেন্ডার করে স্বার্থ পাওয়া নাই, বহু দরিয়া বান্দা লইয়ে গেছে গা।
তো সেই যে বিজয়ের দিনটা আসলো ষোলো ডিসেম্বর,
তখন বিজয়ের দিশা যে একটা এই নয় মাসের যুদ্ধের পর আমরা যে দেশ
স্বাধীন করলাম,
স্বাধীন করছি, হ্যাঁ আমাদের মনের আশা পূর্ণ হয়েছে, হ্যাঁ পরবর্তী যারা দিনমিশে আসবে তারাও স্বাধীনভাবে বসবাস করতে পারবে, স্বাধীনতা ভোগ করতে পারবে, ওটাই আমাদের আশা ছিল যে দেশ স্বাধীন হয়ে গেছে,
দেশটা যখন পুরো স্বাধীন হয়ে গেল একদম, তখন মানে কি মনে হচ্ছিল যে এত নয় মাস যুদ্ধ করলাম, 30 লাখ মানুষ মরে গেল,
তখন আর কিসের কথা মনে
নাই, মনে নাই
কিসের কথা তখন, তখন জয় বাংলার স্লোগান দিছি জয় বাংলাই, হ্যাঁ দেশ যখন বিজয় হয়ে গেল, কারণ ষোলোই ডিসেম্বর যখন বিজয় ঘোষণা দিয়ে দিল, তখন তো জয় বাংলার স্লোগান মুখরি হয়ে গেল, গা সব মুক্তিযোদ্ধারা অস্ত্র নিয়ে হাঁটতে আছে, ফায়ার দিতে আছে যে দেশ আজকে স্বাধীন করছি আমরা,
উল্লাস
উল্লাস,
আর
আনন্দ আর কি আছে, এটি হচ্ছে সবচেয়ে আমাদের পাওয়া বিজয় দিবসে যে আমরা আনন্দ করছি, অস্ত্র উপরে ফুটেছি, এমন এয়ার আর কোনদিন আর হয় নাই, নয় মাস পর এই আজকেই বুঝি মনে করলাম যে একটা
স্বাধীনতার
একটা ই পাইলাম, হ্যাঁ কোলাকুলি করলাম মানুষের সাথে, মুক্তিযোদ্ধার সাথে, পাবলিকের সাথে, আজকের থেকে তোমরা মুক্ত, এখন আর কেউ আইসা তোমাদের জিজ্ঞাসা করবো না, হ্যাঁ পাকিস্তানের সৈন্যরা আসবে না, রাজা করে আইসা বলবো না আমার টাকা দাও, টাকা উড়েই তো বাজার করতে গেলে, ব্যবসা করতে গেলে বা নৌকা গেলে টাকা উড়েই তো, হ্যাঁ এখন আর তোমাদের কেউই তোমাদের অত্যাচার করতে আসবে না, হ্যাঁ স্বাধীন হয়ে গেল, যাই হোক ডিসেম্বরে স্বাধীন হইল, এখন এখন আমাদের আশা আছে যে যার নেতৃত্বে আমরা দেশ স্বাধীন করলাম, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্ব, তাদের তো আমার দরকার, সেনা হইলে আমরা কি যুদ্ধ করলাম, সে যদি না থাকে আমাদের মাঝে আমাদেরকে ভালো মন্দ কে দেখবে,
সেটাই
এদের পুরাটা আমাদের 10ই জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হইতো, কবে আসবে, কবে আসবে, আজ আসবে, কাইলে আসবে, পরশু
আসবে,
মুক্তিযোদ্ধা গো, যাই হোক বঙ্গবন্ধু আসলো, আসলো একটা সবাই একটা মুক্তিযোদ্ধাকে একটা জাগরণ, মুক্তিযোদ্ধা বা ওই পাবলিক সবাই তো মনের একটা আবেগ হয়ে গেল যে না বঙ্গবন্ধু পাইলাম আমরা, ও আমাদের গ্রুপে ওখানে বলো যে অস্ত্র জমা দাও, দেশ স্বাধীন হয়ে গেছে অস্ত্র তো জমা দিতে হবে, জানুয়ারি পর্যন্ত অস্ত্র রাখলাম আমরা, যার যার ইহে তাইকা ঢাকা আসলাম আমি অস্ত্র জমা দিতে, আমাদের গ্রুপটা যে আমরা ওইখানে আমরা যার যার ডিস্ট্রিক্ট আমরা যাবো না, আমরা ঢাকা লঞ্চে করে লঞ্চে যাতায়াত পথ, লঞ্চে আসলাম, লঞ্চে আইসা ফায়ার গুলিমুলি যা ছড়ার কিছু পাওয়া গেছে ওই লঞ্চে বই এই পানির মধ্যে একটা আমোদ ফুটে যা বঙ্গবন্ধুর কাছে অস্ত্র জমা দিতে যাই, মনের একটা আনন্দ আনন্দ করে ওই ফুড়িতে আছি, জ্ঞানে ফেলাই দিতে আছি, মারতে আছি, এসে বঙ্গবন্ধুর আসলাম আইসা, এই যে ঢাকা গোরাইন আছে না,
গোরান
গোরাইন কোন জায়গাটা জানি,
হ্যাঁ
ওইখানে দেখো সেই সময় তার ছেলেটা ওই ছোট ছেলেটা আছে শেখ রাসেল, তার এলুই আইছিল পাঞ্জাবি পরা পাই যাবে না, ওই আমি ওই ওই সবাই মুখোমুখি সামনাসামনি দেখছি, ওই ছেলেটাও আসলো ওই সময় বললো যে আপনারা ওখানে অস্ত্র জমা দিয়ে এলান, যার যার অস্ত্র আছে অস্ত্র আমরা জমা দিয়ে দিলাম, এমুনেশন জমা দিলাম। আর বললো যে বঙ্গবন্ধু বললো যে ওখানে যা যে যে ছাত্র অস্ত্র যে এই আছে লেখাপড়া করতে বা যে চাকরি বাকরি করবা যার যার কাজে সে
ফিরে যাও,
তোমরা ফিরে যাও, হ্যাঁ বিশৃঙ্খলা সৃষ্টি করবা না। হ্যাঁ, এর মধ্যে গোপালগঞ্জের এক লোক আমার মনে আছে কি জানি একটা দাবি উড়েছিল, ভয় এক ধমক দিয়ে বসে বয়ে গেছে, ভয় লম্বা ছিল তো কম না বঙ্গবন্ধু
দেখছেন তো না,
একবার ওই ওই আমি সাবাস। আর একবার গেছিল আমাদের উপজেলায় সেই সময় একবার দেখি নৌকায় করিয়া নৌকায় গেছিল একটা ইয়ে জনসভা হয়েছিল, এই দুইবার দেখছি আমি তারা এরপর আর আর তার মুখোমুখি না। এইবার এই অস্ত্র জমার সময় একবার সামনাসামনি ছিল, সামনাসামনি দিলাম অস্ত্র জমা। তারপর কি করলাম অস্ত্র জমা দিয়ে আমরা পেলাম যারা কিছু আবার গেল গা চাকরিতে পুলিশ বাহিনীতে গেল গা। আমি সেই সময় নাইনে থেকে টেনে নতুন সরাসরি প্রমোশন দেওয়া দিল টেনে, টেনের পরে তো মেট্রিক পরীক্ষা শুরু হয়ে গেল গা। আসলাম আইসা ওই স্কুলে যাওয়া শুরু করলাম, তোমার মুক্তিযোদ্ধার কথা সব ভুলেই গেলাম। হ্যাঁ, দেড় সাত দিনই গেছে, মানে ফ্রি ভাবে যাই স্কুলে যাই আসি। হ্যাঁ, স্কুলে আসি লেখাপড়া করলাম, মেট্রিক পাস করলাম 72-এ, করার পর কলেজে ভর্তি হলাম, দুই বছর পড়লাম, গেলাম গা যাকে ট্রেনিং মেনিং আছে না সেনাবাহিনী দিয়ে যাই।
আচ্ছা,
ভর্তি হইলাম সেনাবাহিনীতে। এই সেনাবাহিনীতে ভর্তি হইয়া এর মধ্যে বেতন কম ছিল, আমি অনেক পরে ভর্তি হয়েছি, অনেক কষ্ট হই আর কি, দেশের অর্থনৈতিক অবস্থা তো খারাপ, ঠিক মতন সেনাবাহিনী খাওয়া দাওয়া দিতে পারতো না, ই করতে পারতো না। হ্যাঁ, অর্থনৈতিক অবস্থা দেশের অবস্থা খুব
খারাপ,
ভয়াবহ অবস্থা। তারপরে যাই লেখাপড়া করলাম, চাকরিতে গেলাম, চাকরিতে যাইয়া
সেনাবাহিনীতে যোগ দিলেন,
সেনাবাহিনীতে যোগ দিলাম। ওই অল্প বেতন দিয়ে সংসার চলতো, বিয়ে শাদী করলাম, ছেলে সন্তান হইলো, ওয়া দেই যাই হোক,
মানে ইন্টারমিডিয়েট পাস করার পরে না। এইখানে প্রিয় শ্রোতা একটু বলতে চাই যে যুদ্ধ, এত বড় একটা যুদ্ধ, দেশকে বাঁচানোর যুদ্ধ শেষ করে দেশকে বাঁচালো, তারপরে ফিরে এসে আবার স্কুলে ভর্তি হলো, পড়াশোনা ছাড়েননি আপনি, পড়াশোনা ছাড়েননি আপনি, আবার ম্যাট্রিক পরীক্ষা দিলেন দু বছর, আবার পরে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলেন, তারপরে চাকরিতে জয়েন।
হ্যাঁ, চাকরি জয়েন, ওই অবস্থায় বেতন কম, ওই অবস্থায় সংসার নিয়ে পরে বিয়ে শাদি করলাম, ওই ওই বেতন দেয় বাবা, বাপ আছে, ভাই বোন আছে। হ্যাঁ, কোন মতের সাথে চলছে। তারপরে এমনি ভাবে 96 সাল আসলো, এর মধ্যে আবার 75-এর ঘটনা ঘটলো, বঙ্গবন্ধু মেরে ফেললো,
মেরে ফেললো।
তখন তো আরো গেলাম এতিমইয়া, ওখানে মুক্তিযোদ্ধ দেখবে গেলা, দেখবে বঙ্গবন্ধু আইসা বিভিন্ন টেক্সট ট্রাস্ট খুললা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাকে বিভিন্ন একটা প্রতিষ্ঠান ইহি থেকে টাকা টুকা কিছু দিছে। হ্যাঁ, তারপরে 75-এ যখন বঙ্গবন্ধু মেরিয়ে ফেললো, তখন মুক্তিযোদ্ধারা হয়ে গেল গা এতিমি আর কি, তখন কি এটা দেখবে। যাই হোক, 75 থেকে 21 বছর পর আইল না শেখ হাসিনা, আমার মনে হয় প্রধানমন্ত্রী
21 বছর পর,
21 বছর পর আইসা এই মুক্তিযোদ্ধার দাবি জানাইল আমাকে ক্ষমতা আসার পরেই, বলল যে আমাকে কিছু দিতে হইব।
আচ্ছা,
কি দিব? এনেও অনেক মানববন্ধন করছে, অনুসরণ করছে প্রেস ক্লাবে, মুক্তিযোদ্ধারা করছে। করার পর ওখান থেকে এই 300টার বাতার একটা ঘোষণা আসছে।
আচ্ছা,
হ্যাঁ, সেই কাছে মাননীয় প্রধানমন্ত্রী ওই 300টা 21 বছর পর আইসা ওই 300টা বাতা এই শুরু,
300 টাকা,
300 টাকা এই ফার্স্ট এই শুরু
মাসে,
হ্যাঁ মাসে 300 টাকা বাতা, এই বাতার সিস্টেমটা শুরু হইল।
আচ্ছা,
কোথায় গেজেট, কোথায় কি যে একটা সংগঠনের ভাবে মুক্তিযোদ্ধাদের একটা নিয়মতান্ত্রিক সরকারি করতে পারবে, বঙ্গবন্ধু ঘোষণা করে গেছে, এটা গুছাইয়া নাম লিস্ট করা বা ই করা এইগুলি কোন হয় নাই।
আচ্ছা,
তারা ছিল, তারা নিজে নিজেরা করছে, যাই হোক একটু সংসদ হয়েছিল বেলি রোডে, এই আমাদের মুক্তিযোদ্ধা সংসদটা প্রথম ফার্স্টে বেলি রোডে।
আচ্ছা,
ওখান থেকে আস্তে 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 ওই 96-টা এসে ওই 300টা বাতা করলো, ছিল 5 বছর ক্ষমতা। যাই হোক, প্রেক্ষাপটে যেইভাবে হোক, আবার বর্তমান সরকার বা মাননীয় প্রধানমন্ত্রী আবার ক্ষমতায় আসলো, ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধার দিকে একটু এই
নজর দিল। এখন আপনি কেমন আছেন, মানে স্বাধীন দেশ, দেশটা স্বাধীন করলেন তো, তো স্বাধীন দেশে কি বেঁচে আছেন কেমনে, মানে ভালো আছেন?
হ্যাঁ, স্বাধীন দেশ হিসাবে আমি খুবই ভালো। আজকের দেশ স্বাধীন হয়েছে দেখিয়া মুক্তভাবে হাঁটতে পারছি, অর্থনৈতিক দিকে কত চাঙ্গা হয়েছে, গ্রামের মানুষ অনেক খুব সুন্দরভাবে চলতে পারে। হ্যাঁ, কেউ কাছে ওই যে এক কেজি চালুর জন্য দেয় না, আগে হাজার হাজার মানুষ পাকিস্তানের সময় না খাইয়া রয়েছে, গ্রামের মধ্যে কয়জনে ভাত খেতে পারছে। এদের স্বাধীন হওয়াতে দিচ্ছে, আমরা একটু আমাদের পরবর্তী যারা আসবে তারা অন্তত বলব যে দেশ স্বাধীন হয়েছে দেখি আমরা এখন ভালোভাবে চলতে পারছি।
হ্যাঁ,
কেউই তো আর দেয় ওই যে পাকিস্তানের গাল দিত কে গিয়া হেগা, একজনের সামনে যে কথা বলা যায়, নিজের আবেগটা বলা যায়, অনেকে এটাকে মূল্যায়ন দেয় যে হ্যাঁ আপনাদের জন্য, অনেক ডিসি সব বলে হ্যাঁ আপনাদের জন্য আমরা এসে আড্ডায় বসছি, তো এটা আমাদের একটা পাওনা না, হেও স্বীকার করছে ওই যে আমাদের টিম অনুসব যে আপনাদের জন্য আমি চেয়ারে বসতে পারছি, আরে আমি টিউন হইতে পারতাম না,
কিছুই হইতো না দেশে,
কিছুই
হইতো না। আমরা আজকে কথা বলতেছি এই কথা রেডিওতে অনেক হইতো না,
এগুলো হইতো নাকি,
কিছুই হইতো না,
কিছুই হইতো না। দেশ আজকে আমরা স্বাধীন করছি বা জনগণের সহযোগিতা করছি, সহযোগিতায় আমাদের দেশ স্বাধীন হয়েছে, স্বাধীন হয়েছে বলে আজকে দেশ অর্থনীতিতে অনেক আগিয়ে গেছে, চিন্তাই করতে পারবো না। গ্রামের মানুষ এত ভালো আছে, কেউ কাছে ওই যে এক কেজি চালুর জন্য বসে থাকে না, আমরা যে কষ্ট করছি, আমরা লেখাপড়া অনেক কষ্ট করে করছি, হ্যাঁ চাকরি করেও বেশি পয়সা আমরা উপার্জন করতে পারি না, কষ্ট করছি না, আমরা অনেক কষ্ট করছি, কষ্ট করার পরে তো একটু ভালোর দিক গেছি, দেশ স্বাধীন করছি। আগে তো আর ওই চিন্তা করে যায় না যে আমাকে টাকা দিব পয়সা দিব, আগে চিন্তা ছিল যে দেশ আগে স্বাধীন করি,
মা বোনের
ইজ্জত রক্ষা করব,
ভূখণ্ড রক্ষা করব,
ওটি হয়েছে আমাদের, এই সরকার কি দিব না দিব ওই চিন্তা করে তো আমরা মুক্তিযুদ্ধে যাই নাই, দেশকে স্বাধীন করার জন্যই আমরা দেশকে ভালোবাসি, এই জন্য দেশকে স্বাধীন করার জন্য আমাদের ভারতে ট্রেনিং দিয়া অস্ত্র বান্যা মুখোমুখি যুদ্ধ করছি।
অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি আপনাকে, শুধু আপনাকে নয়, আপনার মতো যারা আজকের এই দেশটা আমাদেরকে এনে দিয়েছে। আপনারা তো যুদ্ধ করেই, আপনাদের বয়স শেষ এখন বলতেই হয়, যুদ্ধ করেছেন, দেশটাকে এনে দিয়েছেন, যা ভোগ করার যা দেখার সেটা আমাদের জেনারেশনে দেখছে। এই জেনারেশনের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আমি আপনাকে এবং সকল বীর মুক্তিযোদ্ধাদেরকে যারা শহীদ হয়ে গেছেন সবাইকে জানাচ্ছি হৃদয়ের একদম ভেতর থেকে শ্রদ্ধা। প্রিয় শ্রোতা, মুক্তিযুদ্ধের অনেক কিছু আমরা শুনেছি জেনেছি, কিন্তু আজকে অনেক ডিটেইলে আমরা জানতে পারলাম যে কিভাবে তারা অপারেশনগুলো করতেন, এক একটা সেক্টর কিভাবে তারা স্বাধীন করেছিলেন, বিজয় কি করে ছিনিয়ে এনেছিলেন। এবং দেখেন, আমি সবসময় একটা ব্যাপার আমার মাথায় কাজ করত যে বাসায় বাবা মা বোন মা বাবা সবাইকে অনিশ্চয়তার মধ্যে রেখে দিয়ে কিসের টানে যুদ্ধে চলে গেল, সে টানটা হচ্ছে দেশ, দেশের প্রতি যে টানটা, এটা উপলব্ধি করলাম আজকে। আমি হয়তো সবসময় শুনেছি, কিন্তু এরকম একজন মানুষের সামনে বসে দেশকে বাঁচিয়ে আনার, দেশকে ছিনিয়ে আনার যে ঘটনা, সেগুলো শুনতে পেরে আমি লিটারেলি আমার শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে। এবং আমাদের আশেপাশে অনেক মুক্তিযোদ্ধারাই এখনো বেঁচে আছেন, এবং তাদের ভালো কামনা করা এবং তাদের এতটুকু যাতে ভালো হয় এমন কিছু করাই আমাদের কিন্তু কর্তব্য। দেশটাকে এনে দিয়েছেন, এই দেশে আমরা ভালো আছি এবং তাদের প্রাপ্য এটা। সকল মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের মতো শেষ করছি প্রিয় শ্রোতা, ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আগামী বুধবার আরও একবার হাজির হব কোন একটা জীবনের গল্প নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, শুভরাত্রি।
রে বাংলা আশানির শেষ ইচ্ছায় তুমি বঙ্গবন্ধু রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষণ তুমি ধানের শীষে পিষে থাকা শহীদ দিয়ার সপন তুমি ছেলে হারা মা জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি তুমি জসীমউদ্দিনের রক্সি কাঁথার মাঠ মুখ মুখ সোনার ধুলি শহীদের প্রাণ তুমি শহীদ মিনারে প্রভাত ফেরির ভাইহারা একুশের গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জন্ম দিয়েছ তুমি মাগো তাই তোমায় ভালোবাসি আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি প্রাণের প্রিয় মা তোকে বড় বেশি ভালোবাসি
সুরের বিদ্রোহী কবিতা উন্নত মমসি, তুমি রক্তের কালিতে লেখা নাম সাত্রেষ্ঠবীর, তুমি সুরের পাখি আব্বাসে দরদ ভরা সেই গান, তুমি আব্দুল আলিমের সর্বনাশা পদ্মা নদীর গান, তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায় নারীর অধিকার, তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শান্ত ছুরির ধার, তুমি জয়নুল আবেদিন এসএম সুলতানের রং তুলির আঁচল, শহীদুল্লাহ কায়সার মুনির চৌধুরীর নতুন দেখা সে ভোর, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছ তুমি মাগো তাই তোমায় ভালোবাসি, আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি, প্রাণের প্রিয় মাগো তোকে বড় বেশি ভালোবাসি, ভেজা কবিতায় তুমি বাঙালির গর্ব বাঙালির প্রেম প্রথম শেষ ছোঁয়ায়, তুমি বঙ্গবন্ধু রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষণ, তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ দিয়ার স্বপন, তুমি একটি ফুলকে বাঁচাব বলে বেজে ওঠো সুমধুর, তুমি রাগে জরা সেই রূপ, তুমি প্রকৃতি পঙ্গু মুক্তিযোদ্ধা অভিমানের সংসার, তুমি ক্রন্দ তুমি হাসি তুমি জাগ্রত শহীদ মিনার, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছ তুমি মাগো তাই তোমায় ভালোবাসি, আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি, প্রাণের প্রিয় মাগো তোকে বড় বেশি ভালোবাসি।
Close Up presents Hello 8920 Close Up, the closer the better,
exclusively on FusionBD.com.